12 ডিসেম্বর 2015, উর্দুগুলি চক বাজার চট্টগ্রাম। গুরুত্বপূর্ণ ইসলামী বয়ান পেশ করবেন হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব, দামত বরকাতুল আলিয়া।
أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال تعالى: من عمل صالحا من ذكر أنه أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. صدق الله مولانا. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا دائما لا دار له، ومال من لا مال له، ولا اجماع من لا عقل له. وقال عليه الصلاة والسلام: إن النور إذا قذف بالقلب انفزع له الصدر. إلى أن ذلك علم يا رسول الله. قال: نعم، التجافي عن دار الغرور، والنعمة إلى دار الخلود، من استودعت بالموت قبل نزوله. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم: অবস্থা ক্লিয়ার করা যায় না, অপারেশন নাই হয়। আওয়াজ আর ক্লিয়ার হয় অপারেশন, মাইকের আওয়াজ কোথাগুলো কি কোনো আরাম বোধ হয়, কষ্ট হয়, কোনো আওয়াজও বোঝে না, মুশকিল ব্যাপার। এটা স্মরণের বিষয় না, আওয়াজ ক্লিয়ার না, আওয়াজ কথা বলতে কষ্ট হবে, এটা নিয়ে সমস্যা নেই, এটা নিয়ে কোনো টেনশন নেই। সমস্যা হচ্ছে আর তোমার আওয়াজ মাইকের সেটিং না ঠিক করার কি চেষ্টা করো, মানুষ বসবাস করে, কেউ আল্লাহকে মানে কেউ মানে না, কেউ আখেরাতের ফিকির বলা কেউ আখেরাতকে বিশ্বাসী করে না, দোনো কিসমের মানুষ আছে, বিভিন্ন ধর্মের অনুসারীও মানুষ আছে। যে পীরনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন, নবী হিসাবে যখন আবির্ভূত হলেন, তিনি ঘোষণা করলেন যে আমি নবী। 40 বছরের সময় গাড়ি হেরাতে যখন গেছেন, দীর্ঘদিন ইবাদত করতেছিলেন, چند بچوں پورا ہوئے اللہ پاک جل جلالہ والا والو تاکہ لوگوں دان کر سکے. آج دن تو ابو بکر صدیق رضی اللہ عنہ سمجھ دیکھا ہوئی سے بولن جا اللہ پاک آمان کے لوگوں دان کر سکے. حضرت ابو بکر بولن جا ہمیں آپ نے اوپر ایمان اللہ অথচ ছোটবেলা থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হযরত আবু বকরের বন্ধুত্ব অবস্থা. আমরা যারা এখানে আছি বর্তমান এই সমাজে এই পৃথিবীতে নিজের বন্ধুর কাছে হঠাৎ যদি কেউ বলে যে আমার এই রাত্রিবেলা আল্লাহ নবী বানাইছেন পাল ডেকে নিয়ে মানবে বন্ধু আপনার যে কলিগ প্রফেসর সাহেব উনি বলবেন যে তুমি যেরকম লোক তোমার নবী বানানো ঠিক আছে, তুমি যে হজ করছো করে সুবহানাল্লাহ তোমার মতো হাদিস সাহেবকে নবী বানানো তো জরুরি ছিল. হ্যাঁ, কোন ইমাম সাহেব, কোন খতিব সাহেব, শেখুল হাদিস সাহেব, কোন মাওলানা সাহেব, হ্যাঁ, যদি গিয়ে হঠাৎ করে বন্ধুকে বলেন যে তুমি আমি তো একসাথে পড়াশোনা করছিলাম বহু বছর থেকে একসাথে আছে আজকে 40 বছর, তুমিও চিনো আমার আমিও চিনি, ব্যাপারটা হলো আজকে ভোর রাত্রে ডাইকে নিয়ে বললাম আমি বললেন কি তোর নবী বললাম. এইরকম বন্ধু কি বন্ধুকে মানতে পারে সহজ হয়ে যায়? সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম এক সেকেন্ড দেরি করলেন না, মুহূর্তের মধ্যে বললেন আমি মানলাম, আমি ঈমান আনলাম বিশ্বাসী আপনি আল্লাহর নবী. এবং তিনি পুরস্কার এতে প্রমাণ হয় যে একজন বন্ধুর নিকটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা বিশ্বস্ত ছিলেন, কতটা নির্ভরযোগ্য ছিলেন. তার দিন, তার রাত, তার সকাল, তার সন্ধ্যা, তার কথা, তার আচরণ, তার ব্যবহার, তার লেনদেন, তার রাগ, তার গোসা, তার আদর স্নেহ, মায়া মহব্বত, তার আত্মীয়তার বন্ধন, বন্ধুদের সঙ্গে দিন রাত্রের উঠা বসা কতটা নির্মল ছিল, নির্ধারণ ছিল, নিখুঁত ছিল, এটা স্পষ্ট হয়ে যায় কোরআনে করিম. এই জন্য মহান রব্বুল আলামিন বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, নিঃসন্দেহে আপনি সুন্দর জীবন এবং সুন্দর চরিত্রের, নির্মল জীবন, নির্মল চরিত্রের, সুন্দর জীবন, সুন্দর চরিত্রের সর্বশীর্ষে আরোহণ করেন, সর্বোচ্চ অবস্থান করেন. শুনতেছেন ভাই? আরেকদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিস শরীফে আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুল খুলুকান. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিনের আখলাক যত সুন্দর, যত দামি, যত উন্নত, সে তত বেশি দামি মুমিন, সে তত বেশি আল্লাহ পাকের নিকট দামি মানুষ, যে আল্লাহ পাকের তত বেশি দামি বন্ধু. ওটা বুঝলেন নাই? লোকেরা মনে করে পাগড়ি বড় বাঁধলে, টুপি খুব সুন্দর মতো পরলে, সুরমা তোর লাগাইলে, হ্যাঁ না, তো ফের বড় উলি আল্লাহ হওয়া যায়, বড় উলি হওয়া যায় আখলাক সুন্দর করলে, বড় উলি হওয়া যায় আল্লাহর সঙ্গে নির্মল সম্পর্ক গড়ল. লোকেরা কোন উলি আল্লাহর অর্থ বুঝে না. এক লোক হাত ডাক দেয়, চিৎকার দেয়, বাতকার দেয়, মানুষ মনে করি এরকম করে কেন, ব্যাপার কি মনে হয় উলি এসে লাগে, কথা বুঝেন নাই? অথচ উলি কি সংজ্ঞা, উলি কাকে বলে, এটা আল্লাহ পাক নিজে পবিত্র কোরআনে প্রমাণ করছেন. আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন. ওলি আল্লাহ কোন পিসাবের না, এ আরেক যজ্ঞ না. মানে মুসলিম বিশ্বে ইসলামের সঠিক চর্চা না থাকার কারণে বা ইসলামের ব্যাপক এই সঠিক উৎসের আলোচনার ঘাটতির কারণে মুসলমানদের বিভিন্ন তবকা ইসলামীয় ঝগড়া লিখত. ওলি আল্লাহ কি জিনিস কেউ শুনলে অস্থির হয়ে যায়, গোসা করে, ওলি কি না, আমরা মুসলমান মানুষ পরে এরকম মানুষ আছে না? এই যে মুসলমান ভাইদের মধ্যে বিভ্রান্তি, এটার কারণ হচ্ছে অনেকেই মনে করে ওলি হতে হলে আগে পিসাব হওয়া লাগবে, পিসাব দ্বারা এরা ওলি আল্লাহ. কিন্তু আমার প্রিয় বন্ধুরা, বহুত পীর আছে যে ওলি না, ای بسا ابلیس آدم روی خز بس بہر دستے نبایت کار دست مولانا جلال روی احمد بیلے یعنی سارا بیش اللہ محبت شکت امیر شکی دوستا یہ چکی نا شری مولانا روی احمد بیلے والے مسلم مہرہ ای اونک منوشہ سے اولی نمی ابلیس دوشور بس بہر دستے نبایت کار دست যে কোনো জায়গায় তুমি নত জল হইও না, যে কারো হাতে তুমি হাত দিও না। ভারতের বুজুর্গ ছিলেন হযরত খাজা আব্দুল হাসান মুজুব রহমতুল্লাহ, তিনি বলেন যে আমি এক ওলির হাতে হাত দিলাম, এরপরে দেখলাম কি পুরো জান্নাতি জিন্দগির সবক তিনি আমাকে পড়ায় দিচ্ছেন, এতটা পূর্ণ জিন্দগি আমার তিনি আলোকিত করে দিচ্ছেন। মুঝে সহল হো গই মঞ্জিলে হাওয়া কে রুখ ভি বদল গে। প্রিয় মুর্শিদ, কি সবক আপনি আমাকে দিলেন যে জান্নাত পর্যন্ত রাস্তা আমার কাছে একদম সহজ লাগতেছে, আসান লাগতেছে। জান্নাতে যাওয়া কোনো কঠিন, জান্নাতের রাস্তা কোনো কঠিন না। আল্লাহ পাক কোনো বান্দাকে কঠিন দায়িত্ব আদৌ দেন নাই। কোনো বাবা নিজের সন্তানকে, সন্তান যা বহন করতে পারে তার চেয়ে ভারী বোঝা বাবা দেন না। ছেলে বাবা, ছেলে সে কলেজের অধ্যক্ষ প্রিন্সিপাল, ছোটবেলা থেকে ছেলে পড়াশোনা করছে, পত্র সভ্য শিক্ষিত, লেখাপড়ার বাইরে কোনো দুষ্টমি তার ছিল না। কি কথা বলছেন নাই, গান্ধীজি টাইপের না, ভদ্র ছেলে, অত্যন্ত সভ্য শান্ত মেজাজের ছেলে। এরপরে পড়াশোনা করে সে জীবনে বড় সাইন করছে, সফল হয়েছে, এখন সে কলেজের প্রিন্সিপাল। বাবা বললেন যে তুমি প্রিন্সিপালই করলে হবে? তাই ছেলে, আমি সারা জীবন কষ্ট করি, কুলি মজদুরের কাজ করছি, বোঝা বহন করছি, বিরাট ঘর সংসার জায়গা, তুমি আসল দাঁড়াও এখানে, বাবার কে করতে হয় না, লোক তিন মন বোঝা কাঁদে না, ওইটা বাড়িতে নিয়ে চলো। কোন বাবা এটা বলবে? কোন বাবা এটা বলতে পারেন না। বরং যে বাবার কাঁধের বোঝা দিই গা, প্রফেসর সাহেব হয়তো বলবেন, প্রিন্সিপাল সাহেব বলবেন, আব্বা কেউ আমাকে দেন, আমি নেই, না এটা তুমি পাবো না, তোমার কাজ, তুমি বোঝা বহনের কাজ তুমি শিখো নাই, এটা তোমার কাজ না। কি ঠিক কিনা, কোন পিতা কোন মাতা নিজের সন্তানকে তার ক্ষমতার বাইরে কোন দায়িত্ব দিতে পারেন না। মহান আল্লাহ নিজের বান্দাদেরকে কঠিন দায়িত্ব দিবেন যে দায়িত্ব বান্দা পালন করতে পারবেন, এটা কিভাবে বিসম্ভব হতে পারে এটা? এজন্য পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন, ইলাহি কাল্লিকুল্লাহ নাফসা ইল্লা উসরাহা, কোন মানুষকে, কোন ব্যক্তিকে আল্লাহ, তাকে আল্লাহ যতটুকু ক্ষমতা দিচ্ছেন, সামর্থ্য দিচ্ছেন, তার চেয়ে কোন দায়িত্ব তাকে আল্লাহ অর্পণ করেন না। কি কথা বুঝে আসছে ভাই? আল্লাহ কি বুঝাইলেন আমাদেরকে? প্রতিটি অনেক হেদায়তের বাণী, হেদায়তের ভাষা, হেদায়তের অধ্যায় আল্লাহবাক আমাদেরকে বুঝাইছেন যে দেখো যে কটার কথা বলছি না সেগুলি তোমরা পারবা, এমন কিছু বলি নাই যেটা তোমরা পারবা না, আমি আল্লাহ এক, এটা বিশ্বাস করলে কি কষ্ট লাগে? ভারী বোঝা মনে হয় না? এটা তো ভারী বোঝা মনে হয় না যে আখেরাত একটা আসছে, আসলে ভালো করে আসলে জান্নাত দিব, আর যদি আমার কথার বাইরে থাকো তুমি বিপদে পড়বা, এই কথাটা বুঝতে কোনো মুশকিল। পাঁচটা অক্ট নামাজ পড়বা, সারাদিন দোকানে বসে আছে, আটটা থেকে রাত দশটা, রাত নটা দশটা পর্যন্ত দোকানে বসে আছে, গ্রাহক আসলে ভালো, না আসলে খালি চায়া থাকে, এই বসতে বসতে কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, চোখ ধরে দেয়। আমরা ঢাকা থেকে আসতেছিলাম, গাজীপুর থেকে রওনা হয়ে পরশু দিন রাত্রে আমরা রওনা হলাম, তো ঢাকা মদনপুর হয়ে চট্টগ্রামের দিকে আসতেছিলাম, রাস্তা ভরা ঘোর কুয়াশা। ঢাকাতে চিটাগাং পৌঁছার পরে আমাদের ড্রাইভার সাহেব বললেন যে রাস্তা দেখতে দেখতে আমার একটু চোখ ধরে গেছে, এত কষ্ট যে সারা রাস্তা কুয়াশা কুয়াশা। কিন্তু আল্লাহ পাক জানলা জানা আরো মনে ভালো, এমন কোন ভারী দায়িত্ব আমাদেরকে দেন নাই, কোন একটা কঠিন দায়িত্ব দেন নাই, সবটা সহজ সবটা আশা। হ্যাঁ, যে সারাদিন দোকানে বসে থাকা কষ্ট, অফিসে সারাদিন বসে থাকা লাগে, বাইরে যাওয়া যায় না, যদি প্রাইভেট ফার্ম হয় মালিক নারাজ হয়, গুসা হয়, ক্রুদ্ধ হয়, কোথায় গেছে, দুপুরবেলা খাইতে গেছে যেটাকে লাঞ্চ বলে, খাইতে গেছে, এখন 10 মিনিট দেরি হয়েছে বা 20 মিনিট দেরি হয়েছে বা মালিক যে ফার্মের মালিক ফ্যাক্টরির মালিক ক্রুদ্ধ হয়ে গেছে, কোথায় গেছেন নাকি স্যার আমাদের সিলাবুল্লাহ আছে, তাই দেরি করলেন কেন আপনি 15 মিনিট 20 মিনিট দেরি করলেন, তার ওই দুটো বাথরুমে গেছিলাম, বাথরুমে আগে শুনলেন না কেন, কথা করে উত্তর দেওয়া যায় কিছুই না। আর মহান রব্বুল আলামিন বললেন যে আমার যেটা আমি তোমাদেরকে যা করতে বলছি করবা, অসুখ বিসুখ হলে তোমার এই দায়িত্ব পালন যদি কমই হয় কাটতি হয় সবটা কমা করে দিই। কথা বুঝেন না, রসুল্লাহ সাল্লাহ আলী রসুল্লাম সাহাবিদেরকে নিয়ে সফরে ছিলেন, গভীর রাত, ঘুমের প্রচন্ড চাপ, সাহাবিদেরকে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন সবাই ঘুমাও, কেউ এক দুজন কেউ যদি হয় পাহারা দিল যে জাগ না থাকলো, ওর ফজরের সময় আজান দিল, সকলকে উঠে দিল, সকলের আরাম হল। হ্যাঁ, তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা আমি পারব না, আপনারা সকলে আরাম করেন, আমি এই দায়িত্বটা নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ঘুমিয়ে গেলেন। শুনতেছেন ভাই, অনেক ভদ্রলোক মনে করে অতিমাত্রা খালি ইবাদতে জুড়ে থাকার নাম ইসলাম, আরে মিয়া কিছুই বুঝেন নাই, আল্লাহর দিন সম্পর্কে আমরা বুঝলাম না যে যখন জিহাদে আল্লাহকে সন্তুষ্ট করা সন্তুষ্ট করার যেটা কাজ ওইটুকু করলে আল্লাহ খুশি, যখন বাবা মা অসুস্থ তখন যুদ্ধে যাওয়া না, বাবা মার ক্ষেত্র চলে দিন, এটা আল্লাহ সন্তুষ্টির পথ। এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে জিহাদে যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার কি বাবা মা আছেন? রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাফিহি মা ফাজায়, যুদ্ধে যাওয়ার জন্য যতগুলো লোক দরকার সেটা পুরা হয়ে গেছে, এখন তুমি তোমার বাবা মার খেদমত করো, তুমি নিয়ত করছো যুদ্ধে যাওয়ার জন্য, ঘরে বসে বাবা মার খেদমত করার অবস্থাতেই তুমি যুদ্ধে যাওয়ার পূর্ণ সহানুভূতি গেল। শুনতেছেন ভাইরা, ইসলাম যে এমন এক ধর্ম এমন এক আদর্শ বিস্ময় করো, এত প্রতীকী অঙ্গ ইসলাম, এত সুন্দর, এত অমলিন, এত আকর্ষণীয়, এত মনোরম, এত দৃষ্টিকর, ভাষায় ব্যক্ত করার কোন ভাষা নেই। আল্লাহ আমাদের তৌফিক দেন, বুঝ দেন, কবুল করেন, ইসলামকে উপলব্ধি করার তৌফিক দেন। শুনতেছেন ভাই আপনারা, এখন তো শুনি যে এরকম অনেক বাপ মা দাদা নাদি নানা নাদি বুড়ো হয়ে গেলে ওই বৃদ্ধাশ্রমে গিয়ে পৌঁছে দেয় শিক্ষিত ছেলেরাও, যে আপনারা রিটায়ার পার্সন এখানে থাকেন, বাসা বাড়িতে বৌদির সঙ্গে ঝামেলা হয়, দূরে থাকেন, আমরা পয়সা করে দিব, এরকম হয় কি না? ইয়া আল্লাহ, হ্যাঁ, অথচ পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলে তোমার মা বাবা যদি আমার সঙ্গে কাউকে শরীক করতে বলেন তো তাদের কথাটা তোমরা মানব না, কিন্তু এটা তুমি মানতে পারবা না। হ্যাঁ, কিন্তু অসহায় ভূমা দুনিয়া মারুফা, কিন্তু এই দুনিয়ার জীবনে বাবা মার সঙ্গে তবু অসদাচার করতে পারবা না, বরং সর্বদা তাদের সঙ্গে সদাচার তোমাকে করতেই হবে। আমি রব্বুল আলামিন নির্দেশ, আমি আল্লাহর নির্দেশ, তোমার মহান আল্লাহ তোমাকে যিনি পালেন সেই মহান আল্লাহর নির্দেশ, এটা তিনি নির্দেশ জারি করছেন যে এক বন্দেগি করবে এক আল্লাহ, ইবাদত করবে এক আল্লাহ, আর কারোই না, ইবাদত দ্বিতীয় কারো না, এবং পাশাপাশি আমার নির্দেশ যে তোমার মা বাবাকে তুমি মানবা, তাদের আনুগত্য করবা, তাদের সঙ্গে বেয়াদবি করা যাবে না, গোস্তাদি করা যাবে না। শুনতেছেন ভাইরা, এই কোরআন যে আল্লাহর কিতাব আসমান থেকে নাজিল হয়েছে তার প্রমাণ যে আল্লাহ পাক বললেন যে আমার সঙ্গে শরীক করে কেউ, আমি এক আল্লাহ কিন্তু সে বলে আরো আল্লাহ আছে, আমি এক মাহবুদ সে বলে আরো মাহবুদ আছে, এই কথাও মানু না, কিন্তু আল্লাহের সঙ্গে কোন গোসাগত প্রকাশ করবেন না, কারণ আল্লাহ জানেন যে মুমেন হবে সে আল্লাহর বিরুদ্ধে শুনলে তো সহ্য করতে পারবে না, আল্লাহ ওকে থামানোর চেষ্টা করতেছে, তুমি কিন্তু এরকম আমার পক্ষে গিয়া ক্রোধ গুসা করে বা মামার উপর চরুম না করে বসো, এটা তোমার খেয়াল রাখতে হবে। এই অধ্যায়টাকে আল্লাহ পাক মা বাবার যে অন্যায় সেটাকে তীব্র আকারে বর্ণনার বদলে বরং বাবা মার ব্যাপারে সন্তানের দায়িত্বটাকে সর্বোচ্চ তুলে ধরলেন। শুনতেছেন ভাই, প্রমাণ হইটা পবিত্র কোরআনটা আসমানি কিতাব, আর না হলে এতটা ব্যালেন্সপূর্ণ, এতটা নিখুঁত শিক্ষাদান, এতটা নিখুঁত জীবনের সন্ধান দেওয়া এটা কারোর জন্যই সম্ভব হতো না। শুনতেছেন ভাইয়ারা, কোরআন আশ্চর্য কিতাব রে ভাই, কি পবিত্র কোরআনে মহানবুল আলমিন বলছেন আল্লাহ নূর ও কিতাব মুবিন, যে কোরআন যে আসে তোমাদের দিকে পুরোটা একদম আলো আর আলো, এতে অন্ধকার লেশ মাত্র নাই। যে মানুষ কোরআনের তেলাওয়াত করে, কোরআনের এলম শিখে, কোরআনের এলম শিক্ষাদান করে, কোরআনের জীবনধারা অনুসরণ করে, শুনতেছেন ভাইয়ারা, সকলকে আল্লাহ পাক একদম কমপ্লিট আলোকিত জীবন দান করে। প্রত্যেক মুসলমান আলোকিত, প্রত্যেক মুসলমানই আলোকিত। অনেকে মনে করে হুজুর হলে আলোকিত হয়, আলেম শেখুল হাদিস মুফতি সাহেব হলে আলোকিত, তাই না? কিন্তু পবিত্র কোরআনের মহান রব্বুল আলামিন যেটা বলছেন তাতে বোঝা যায় যে আলোকিত হওয়ার জন্য শেখুল হাদিস হওয়া জরুরি না, কি কথা বুঝেন না, মুফতি সাহেব হওয়া জরুরি না, বোখারি শরীফ পড়ানো জরুরি না। আল্লাহ পাকের ভাষা শুনে খুব পবিত্র কোরআন থেকে আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ ইমানওয়ালাদের অভিভাবক, ইমানওয়ালাদের বন্ধু, ইমানওয়ালাদের দেখভালকারী। এতে মুফতি সাহেবের নাম আছে, শেখুল হাদিস সাহেবের নাম আছে, খতিব সাহেবের নাম আছে, কোন পীর সাহেব বা গাউসা আজমের নাম আছে, সব মুফতি। আল্লাহ বলছেন যেই ইমানওয়ালা আমি তার আপন জন, আমি তার পরম জন, আমি তার ঘনিষ্ঠ জন, আমি তার একান্ত জন, আমি তার অভিভাবক, আমি তার তত্ত্বাবধায়ক, আমি দুজাহানে তার দেখভাল করি, তিনি দেখভালকারী, মোতাওয়ালির উমুর তিনি সর্ববিষয়ে, মোতাওয়ালির উমুর মানে যে ইমান আনবে তার দুজাহানের সর্ববিষয়ে আমি আল্লাহ দেখব, সর্ববিষয় আমি দেখব। যেটাকে অন্যায় আল্লাহ পাক বলছেন এইভাবে লাউ আন্না হাযাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতানা আলাইহিম বারাকাতুন মিনাস সামাই ওয়াল আরদ, এই জমিনের মানুষগুলো এরা যদি আমি আল্লাহকে মানে বিশ্বাস করে এবং আমার কথার উপর চলে, আমি অঙ্গীকার করলাম এবং নিশ্চয়তা দিলাম আসমান জমিনের বরকতের সকল ভান্ডার ওদের জন্য আমি খুলে দিব। এখানে তো কোন শেখুল হাদিসের কথা নেই, কোন পীর সাহেবের কথা নেই, হ্যাঁ কোন গাউসা আজমের কথা নেই, কথা একটা, সেটা হল ইমান আনলা আর আল্লাহর কথার উপরে থাকলা, বাস তোমার জন্য দুজাহানের সব নেমতের ইন্তেজাম। শুনতেছেন ভাইরা? এবং আল্লাহ পাক বলেন যে কোনো বান্দা আমি আল্লাহকে ভয় করে চলবে তো যে কোনো সংকটে পড়লে ওকে আমি উদ্ধার করব, আমি দায়িত্ব নিলাম। যে বন্ধা আমার হইয়া জিন্দগি কাটায় ওর হইয়া ওর রিজিকের ব্যবস্থা কল্পনা তীব্রভাবে ওকে আমি দান করব, কল্পনার অতীত, সে কল্পাসি ও কল্পনাও করতে পারবে না, ওর কোন হিসাবে মিলবে না, লাইয়াতাসি কল্পনা করা হিসাব করা, ওর কোন হিসাবে মিলবে না, ওর কোন কল্পনাতেও আসবে না, কিভাবে রিজিকের ইন্তজাম হল, এইভাবে আল্লাহ তাআলা রিজিক দান করবে। আমার ভাইয়েরা খেয়াল করে শুনতেছেন, কোরআনের চর্চা যদি আমরা করতাম, কোরআনকে গভীরভাবে যদি হৃদয় অঙ্গন করতে পারতাম, বুঝতাম আর সে কোরআনের কথাগুলো মানুষের কাছে বলতাম, বয়ান করতে আসলে ওকে শুনবি, ওকে বেদাতি, ওকে অমুক দল, অমুক অমুক দল। আরে ভাই, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের কথা বলতেন, ঈমানের কথা বলতেন, কোরআনের কথা বলতেন, কে কোন দলের এগুলোকে আগে ঠিকঠাক করে নিতেন? তিনি তো আবু রাহাবকে পর্যন্ত ঈমান শিখে জানা দেওয়ার জন্য বেকুল ছিলেন, অস্থির ছিলেন, বেকার ছিলেন, বেচায় ছিলেন, এমনটা ছিল না ওনার রসুল্লাহের অবস্থা। রসুল্লাহ সাল্লাহ শান্ত এমন ছিল, হালত এমন ছিল, তাকেই দেখতেন মনে তিনি চাইতেন যে পড়তে পারে বলো চলো আমার সঙ্গে জান্নাতে চলো, এবং তিনি বলতেন যে যে হালেই আসো
যত হাজার লাখ কোটি কুফর, যত হাজার লাখ কোটি শেরেক, মূর্তি পূজা, প্রতিমা পূজা, পাথর পূজা, যাই করছো, এখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আমি অঙ্গীকার করলাম যে নিঃসন্দেহে আল্লাহ পাক তোমার সবগুলো গুণ একসঙ্গে মাফ করে দিবে। এই মুহূর্তে মৃত্যুবরণ করলে নিঃসন্দেহে এখনই একদম পয়লা নম্বরে যারা জান্নাতে প্রবেশ করবে তাদের সঙ্গে আল্লাহ পাক তোমাকে মর্তবদান করবে। ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, হাদিস শরীফ পড়ে আমরা পড়াই কিন্তু এগুলো পড়ার সময় অনুবাদ শিখি, যে হাদিসের তর্জমা শিখা আর এমনি কিছু রেওয়াজি কথাবার্তা বলে ব্যাখ্যা করে মহাদেশে হওয়া, আর দিন শিখা দরকার ছিল আল্লাহ রসুলের কি চাহিদা কি মোতালাবা সেটাকে দেখা, বোঝা, হৃদয়ঙ্গম করা, সেই নূরে নিজেকে আলোকিত করা এবং বিশ্ববাসীকে সেই নূরের সংবাদ দেওয়া, এটা নবীর দায়িত্ব, এটা নবীর নায়ক আলেমদের দায়িত্ব। কিন্তু তো অনেক আলেম মানুষদের অবস্থা হল যে অনেকে দল করে, আমাদের অনেক মহানসংস দল করে, আমরা অনেক দলের লোক না, নবী কোন দলের লোক না, এরকম আলেমের দিনের কোন দল থাকবে না, তিনি সকল দলের ঊর্ধ্বে এবং আল্লাহ রসুলের দিকে থাকবেন। আমার ভাই আলেমের হৃদয়টা আল্লাহর কসম, যদি তিনি সত্যিকার নায়ক রসুল হন, দুনিয়ার কে তার আপন, কে তার পর, কে তার পক্ষে বলল, বিপক্ষে বলল, এটা সে দেখবে না। সে যখন মিম্বরে বসবে, মেহরাবে বসবে, সকলকে দেখবে আমার ভাই লাগে, আমার মুমিনুন ইখওয়া, হ্যাঁ, যে সব মোমেন্টে আমার ভাই লাগে। পবিত্র কোরআন রব্বুল আলামিন বলছেন সব মোমেন্ট তোমাদের ভাই লাগে, আল্লাহর কথা কি আমরা বিশ্বাস করবো না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আল্লাহর কথা মানে না, কোরআনের কথা মানে না, সে কি মোমেন্ট থাকবে বলেন ভাই? তো এমনকি যেই লা ইলাহা ইল্লাল্লাহ বলা সেই বড় দাম বলা, সেই বড় মর্তবা বলা, বাকি রইল সে ভুল টুল করছিল, এগুলো হিসাব কিতাব আমার দিতে হবে না, এটা তো কালকে আমাদের রব্বুল আলামিন দেখবেন। আমি এখানে যে কথাটা বলতে যাচ্ছিলাম সেটা হল যে মুমেন যেভাবে সব মুমেন আলোকিত, সব মুমেন আলোকিত, সব মুমেন নূরওয়ালা, ভীষণ পাওয়ারফুল। দোহার জুড়বে হাদিস আছে আপনাদেরকে শোনাবো কিনা, শুনতে হাদিস শরীফ হল যে আমাদের দিন আল্লাহর নিকট এক বান্দাকে হাজির করা হবে, তো ওর 99টা পাপের রেজিস্টার বই, এক একটা তার চোখের দৃষ্টি যত দূর যা এত বিশাল লম্বা, কি কথা বুঝেন না ভাই? আমার কথা চিতা আগে ভাইরা বুঝতে পারেন কিনা? হ্যাঁ, যদি আমি চিতা আগে ভাষা শিখতে পারতাম তাহলে আমি নিঃসন্দেহে চিরাগের ভাষাতেও কথা বলতাম, যাতে আপনাদেরকে মজা করে বুঝাইতে পারি। চিরাগের ভাষা শুনলে এসা আমি মজা পাই, কিন্তু আমি অনেক যুদ্ধ করে দেখছি আমি পারি না। যখন কে চিরাগের ভাষায় কথা বলে আমি খুব গভীর মনোযোগে শুনতে থাকি, কি কেন যে আমার মুখস্থ হয় না, কি মেধা শক্তি যুদ্ধ করতেছি কয়েকটা দেশের ভাষা শিখে, কয়েকটা অঞ্চলের ভাষা শিখার জন্য, একটা হলো চাঁদিয়া ভাষা, একটা সিলেটি ভাষা, আর একটা হল নওগাঁ রাজশাহী নওগাঁর ভাষা, নওগাঁর ভাষাও দেখলাম যে দারুণ মজা লাগে, কিন্তু কি বলে না বলে আল্লাহর ভক্তরা, তাই না? আজকে যে মাগরিবের পরে হুজুর বয়ান করতেছিলেন না, কে জানি বয়ান করতেছিল এখানে, একটু চাঁদিয়া ভাষা আরম্ভ করছিল, আমি তখন ওই নওশাদ সাহেবের বাসা আরাম করতেছিলাম, ওখানে সাউন্ড বক্স দেওয়া ছিল, পরে জানাবে শুরু শুরুতে চাঁদিয়া ভাষা অল্প একটু শুনে আমরা এত মজা করে হাসতে হাসতে ফুটফুট হয়ে গেছে, কিন্তু জানলে একটু পরে সাহিত্যিক হয়ে গেছে, চাঁদিয়া ভাষার কথা বলেন নাই। প্রত্যেক ভাষা এটা আল্লাহ পাকের সৃষ্টি, কথা বলেন না ভাইরা? অনেকে ভাষা নিয়ে ব্যঙ্গ করে, তিরস্কার করে, এটা নির্বুদ্ধিতার কারণে, নিজের জ্ঞানের বিবেকের বুদ্ধির এই দুর্বলতার কারণে, কারণ কালো বানাইছেন আল্লাহ, সাদা বানাইছেন আল্লাহ, শ্যামলা বানাইছেন আল্লাহ, এই দেশে বানাইছেন আল্লাহ, বিদেশে বানাইছেন আল্লাহ, পৃথিবীর সব কিছু আল্লাহর সৃষ্টি এবং প্রত্যেকটার ভিতরে আল্লাহ পাকের সৃষ্টির এই স্রষ্টা হিসাবে তার সৃষ্টি লীলা এবং সৃষ্টির সৌন্দর্য এটা প্রকাশ পেতে থাকে, কি চমৎকার, কি চমৎকার ক্রিয়া, কেসা সুন্দর শাড়ি, কি চমৎকার কুন্তর, কি চমৎকার সে হরিণ, হরিণ এমন সুন্দর, সে চিতল হরিণের নাগরময় টানা টানা চক্ষুগুলো, কি চমৎকার ময়ূর এবং ময়ূরী এবং ময়ূরের পেগম, সব জায়গাতে সারা দুনিয়াতে নিয়ম হল যে নারী সুন্দরী হয় নরের চেয়ে, এমনটা নাকি? এখানে দেখুন যে পুরুষের চেয়ে মেয়ে লোক সুন্দর, একটা লোক সে দুজনই বর্ষা, এও বর্ষা সে বর্ষা, মেয়ে হলে ওটা বেশি বর্ষা বেশি সুন্দর। আজিব মোহন আল্লাপাক এরকম করছেন, কিন্তু এখানে কি ঘটনা হয়েছে আল্লাপাক ভালো জানেন, যে ময়ূর চেয়ে ময়ূর সুন্দর বেশি, এটা খেয়াল করছে না তারা, ময়ূর সুন্দর বেশি না ময়ূর সুন্দর বেশি নাচে, যে এটা কোনটা নাচে, ময়ূর নাচে না ময়ূর নাচে, ময়ূর নাচে না? আজিব মামলা আল্লাপাকের কুদরত, আল্লাপাকের বিস্ময়, আল্লাপাক চাইলে এরকম পুরুষদের মধ্যে নারীর মধ্যে করতে পারতেন, যে পুরুষকে বেশি সুন্দর মনে হয় দিতেন আর নারী বেচারীকে কম সুন্দর করে দিতেন, এটা আমরা পারতেন, কিন্তু এটা ময়ূর ময়ূরের ভিতরে ঘটায় আল্লাপাক আমাদের শিক্ষা দিয়েছেন, এমনটা তোমাদের মধ্যে তো করতে পারতাম, তোমাদের ভিতরে আমি করতে পারতাম, তাহলে তো তুমি আমেরিকা যে একটা গোর কোথায় একদিন মনে করছেন ওরা থাক ওখানে, কিন্তু অফিসে যাক আদালতে যাক দোকানপাটে যেখানে যাক, কখন মানুষ ফিরে আসবে নিজের স্ত্রীর কাছে, হৃদয়টাকে মনটাকে মনের রংটাকে আল্লাপাক এমন বানিয়েছেন, এবং পবিত্র কোরআনে আল্লাপাক নিজে বলছেন আমি তোমাদেরকে বিবৃতি দিয়ে জন্য লিতাস কোন ইলেহা, ওর কাছে গেলে তুমি শান্তি পাবা, টেনশন দূর হবে, মনের অস্থিরতা কষ্ট এগুলো লাঘব হবে, হালকা হবে এবং প্রশান্তি তুমি অনুভব করবে। পবিত্র কোরআনে মহানবুল আলমিন বলছেন আদম আল ইসলামকে বানাইছেন, অথচ আদম সৃষ্টি হওয়ার পর চুপচাপ বসে আছে জিন দিয়া, এর ভিতরে আল্লাপাক দেখছেন যে মহড়া তো এই আরাম পাবে না, দেখতেছি পাথরের হাড্ডি থেকে আল্লাপাক জলদি তার স্ত্রী মানে আস্তে পাশে পশাই দিচ্ছেন, পাশের দিকে তাকিয়ে দেখে দিনীকে দিন একটু খুশিতে পাকবাক হয়ে গেছে, এখন তো ভালোই লাগে। আল্লাপাক আমার বলার পুত্র আল্লাপাকের হুসনে তাকলি কি চমৎকার সৃষ্টি করতাম মহান আল্লাহ, কি আশ্চর্য আল্লাপাক এগুলি বললেন, নিজেই বলেন যে বরত আমি কেমন সুন্দর সৃষ্টি করতে পারি, আসারণ কাল কি নতুন বউ ঘরে আসে, ঘরে শাশুড়ি বলে যে বৌমা পিঠা বানা, পাকুন পিঠা বানাও, তারপরে পাটি পিঠা বানা, পাটি সাপটা না পিঠা বানাইছে, তো ফের খায়া চুপচাপ হিন্দি মানুষ ডান বাম খেয়াল কম, খাইতে আসে মজা লাগছে, এখন কিছু বলে না, তো বউ টেনশন করে আম্মা তো কিছু বললেন না যে কেমন লাগলো, তো আইসা বলে যে মা আম্মা কেমন হয়েছে, আরে মা এমন পিঠা বানাইছো মাশাআল্লাহ, কি খুশি হয়ে গেছে একদম এত সুন্দর পিঠা, তো শুনে তখন বউর মন খুশি হয়ে যায় যে বাহ বাহ আমি কষ্ট করছি তো আমার শাশুড়ি পছন্দ করছে, মেহমানরা পছন্দ করছে, কি তাই না? মহান রব্বুল আলমিন পবিত্র কোরআনে বলেন যে আমি তোদেরকে সৃষ্টি করছি কত সুন্দর করে, সারা জাহানের সকল মাখলুকের মধ্যে সব সৃষ্টির মধ্যে মানুষ তোমাকে সবচেয়ে সুন্দর করে আমি বানাইছি, তো মানুষ নিজের চেহারা দেখে আয়নার মধ্যে দেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা আর অনুসরণে তখন বলে যে প্রিয় মাওলা কি সুন্দর আপনি আমার বানাইছেন, সেটা আল্লাপাক খুশি হয়ে যায়, এটা বন্দা এটা আমার, এটা আমার পাগল আমার দেওয়ার, ও আমাকে চিনে, এই বন্দার বর্তমান অনেক উঠতে উঠে শুনতেছেন ভাই, আহাস কিছুই শিখলাম না রে জীবনে, মানুষ মনে করে ইসলাম ভীষণ কোন বিপদ বা কঠিন বিষয়, ইয়া আল্লাহ ইসলাম তো এমন কোন কঠিন বিষয় না, আল্লাহর কসম ইসলাম হল এই কোন একটা আদর্শ যেটাকে আপনারা শুনছেন, হুজুররা বলেন যে ইসলাম দিন ক্ষেত্র মানে স্বতঃস্ফূর্ত মানুষের জীবনের সঙ্গে সঙ্গে ইসলাম অটোমেটিকলি স্বাভাবিক গতিতে চলতে থাকে, মা আছে বাবা আছে ভাই আছে বোন আছে স্ত্রী আছে সন্তানাদি আছে, আমরা একে অন্যের সঙ্গে যেরকম স্বাভাবিকভাবে চলি, ইসলামের জীবনটা ভদ্র মানুষের জন্য স্বাভাবিক জীবন, কোন এর জন্য আলাদা কোন প্রাণ প্রোগ্রাম বানানোর কোন দরকার নেই, আমার খাওয়া আমার দাওয়া আমার উঠা আমার চলা আমার ফেরা আমার ঘুম আমার জাগরণ, এটার মধ্যেই একদম সহজাত ভাবে ইসলামকে লালন করে নিয়ে যাওয়ার অভ্যাস বানাইতে হবে, যেমন ঘুমাইতে গেলাম কোন আর কোন আলাদা প্রোগ্রাম করতে হবে, এইটা এখানে একটা ইসলাম আছে রাখ 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 ইসলামটা পালন করি পরে ঘুমাবো, এমন কিছু না, সেটা হলো যে আজকে আমি শুয়ে গেলাম কালি এতটুকু যে আমি শুতে সময় রসুল্লাহ আছেন ঘুমাইতে কেমনি সেটা খেয়াল করি তো ও ডান দিকে কাটিয়ে শুতেন এবং ডান গালের নিচে তিনি হাত রাখতেন আরেক বড় না তিনি মাথার নিচে হাত রাখতেন তাহলে আপনি মাথার নিচে কিংবা গালের নিচে আপনি হাত রাখলেন অথবা এমনভাবে হাত রাখলেন কিছু অংশ গালের নিচে কিছু অংশ মাথার নিচে এইভাবে রাখলেন আল্লাহ পাক দেখলেন ও ঘুমাইছে কেমনি দেখছে শুইল আমার রসুল সাল্লামের ঢং বানায় শুয়েছে আল্লাহ পাক সীমাহীন রহমত তার দিকে মোটামুটি হয়ে যায় আল্লাহ পাক রহমতের বাড়ি ধারা তার উপরে বর্ষণ করে আমার ঘুমটা আমার নিদ্রাটা নমরুদের ঢঙ্গেরও হইতে পারত ফেরাউনের ঢঙ্গেরও হইতে পারত ওনার চরম সীমা লঙ্ঘনকারীর মতো হইতে পারত কিন্তু তেমনটা না করে আমি শুধু এইটুকু খেয়াল করলাম আমার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের ভঙ্গি মহান আল্লাহর কাছে ভালো লাগে আমি সেটা অবলম্বন করব এইভাবে শোয়াটা এরকম কোন ফরজ ছিল না ওয়াজিব ছিল না এরকম না ঘুমাইলে কালকে আমাদের কোন শাস্তি হবে না কোন জিজ্ঞাসাবাদ আল্লাহ তাআলা করবেন না আমার নবীর মতো ঘুমাইলে না কেন আমাকে বলতে হবে কিন্তু ভালোবাসার তা আমার রসুল যেভাবে শুয়েছেন আমি সেরকম শুব আল্লাহ পাক দেখলেন যে ওর উপর কার্যও জানি করি নি যে এই অন্যটা করা যাবে ইচ্ছা ই করতে হবে ঘুমাবার ক্ষেত্রে এত ছোট্ট মহব্বতের স্বতঃস্ফূর্ততা যে আমার রসুলের অনুসরণ করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় বন্ধুরা বিন্দু বিন্দু সুন্নত মানুষকে আল্লাহর কসম জান্নাতের দিকে নিয়ে যাবে এটা কি কোনো মুশকিল ব্যাপার হলো কারা খাইতে যাব সবাই খায় চেয়ারে খায় টেবিলে খায় পা লম্বা করে খায় দাঁড়ায় খায় বুঝে খায় যা কিছু কারা খায় খানা খায় ঘন্টা ঘন্টা খাওয়ার মধ্যে কাটানো এটা তো কোনো সিস্টেম না খানা প্রয়োজনের তাগিদে মানুষ খায় কিন্তু খাইতে গেলে সে মনে করলো যে আমার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ডান হাতে খেয়েছেন আমি বামাতে খাবো না কারণ আমার নবীর যেটা আদর্শ না সে পথে আমি যাবো না ডান হাতে গেল মস্ত বড় আমল মস্ত বড় ইবাদত আখেরাতের জীবনের মস্ত বড় অনেক উঁচু মানের অনেক দামি অনেক ভারী সব বলে খাই ডান হাতে খাইলে বাম হাতে খাইলে কে বাধা দিত কোনো কিছু করার ছিল না খাইতে তো পারে কিন্তু না আমি খাবো না ডান হাতে না ভাত না তরকারি না বড়া না পিঠা না পানি না কফি না দুধ না চা না কোনো কিছু হাত দুইটা আল্লাহর বানানো আল্লাহর কসম প্রতিটি অঙ্গ আল্লাহ তাআলা দান করছেন তামাশার জন্য তো না প্রতিটি অঙ্গের দ্বারা আল্লাহকে তালাশ করার জন্য আল্লাহকে রাজি করার জন্য জান্নাত জোগাড় করার জন্য জান্নাতের সম্বল দিন রাত কেবল সংগ্রহ করে পড়াইতে থাকার জন্য কোথাও বুঝেন না চক্ষু দুইটা আছে সারা দুনিয়া দেখলাম দেখলাম আল্লাহ চোখের আলোয় তুলেছেন এই জমিন থেকে আকাশের দিকে তাকালে আকাশ পর্যন্ত আমরা দেখতে পাই কিন্তু আল্লাহ পাক দেখতে চান যে ওর চোখের আলো দিয়ে দেখি কি দেখি আমাকে তালাশ করে কিনা অফি আমি শিখবা ফলা তুমি তোমার মধ্যে আমি আল্লাহকে খুঁজে দেখলা না কিভাবে যে আঙ্গুল দেখলেই মনে হয় ইস কি সুন্দর রে রব গুলা আমি বানাইছি না অসময় কোনো ভারী একে বাদে নিজের পা দেখে নিজে খুশি আল্লাহ পাক কেমন সুন্দর বানাইছে হাতের তালু রেখা করে দেখা এইভাবে রেখা বানায় দিচ্ছে কোন ফ্যাক্টরিতে এটা সিরিফ মহান আল্লাহ এছাড়া তো কেউ করেন না এটা এই যে মনের ভিতরে ভাবতেছে এটা এই সবটা দামি ইবাদত ভারী ইবাদত এসরাত তার সাউবিন থেকে কোন ক্রমেই যে নিম্নমানের ইবাদত না হয় বরং অনেক ঊর্ধ্বে ইবাদত কেন যে মানুষ অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যে আমল করে এটা হল অঙ্গের আমল আর আল্লাহকে মহব্বত করে ভালোবাসে আল্লাহর কথা ভাবিটা হৃদয়ের দ্বারা হৃদয় হল সকল অঙ্গ প্রত্যঙ্গের বাদশাহ বাদশাহ যেটা আমল সেটার মর্তবা প্রজাদের আমলের চেয়ে অনেক ঊর্ধ্বে থাকে এজন্য ইমানের মর্তবা বড় এজন্য নিয়তের মর্তবা বড় এজন্য একলাসের মর্তবা বড় এজন্য মহব্বতের মর্তবা বড় মহব্বত খালি চোখ দিয়ে করেন মহব্বতের মেইন কেন্দ্র মূল সেন্টার হল হৃদয় অন্তর অন্তর দিয়ে মূল মহব্বত করে এরপরে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মহব্বতের ডিউটিতে লাগে তুইও দেখ আল্লাহর ঘর তুইও দেখ এই চোখ তুইও দেখ আল্লাহর কোরআন তুইও দেখ আল্লাহর মসজিদ তুই দেখো যে দেওয়ানা দেখতেছে এই যে আল্লাহর নবীর না দেখতেছে দেখ দুই চোখ দিয়ে তো আগে মন সরা দেয় হৃদয় সরা দেয় পরে চক্ষু সরা দেয় এই জন্য মনের এবং হৃদয়ের যে আমল সেটার মর্তবা লাখো কোটি মুহূর্তে এই কথা বোঝেন নাই ভাইরা, এই জন্যই আসলে দিলকে দিল বানানো চাই, দিলকে হিংসা থেকে, পুলিশ কালিমা থেকে, দুনিয়ার মোহ থেকে, খারাপ চিন্তা থেকে পবিত্র করা চাই। দিল যখন সুন্দর হয় ও আমল ছোট্ট করলে এটা আল্লাহর নিকট ভীষণ ভারী এবং দামি হয়ে যায়, কিন্তু হৃদয়টা খুব সুন্দর। এটাকে কোরআন শরীফ আল্লাহ এভাবে বলছেন, তোমার এই সন্তান আদি এবং ধন সম্পদ এগুলো দিয়ে তুমি আমাকে রাজি করতে পারবো না, যে আমি বড় ফ্যাক্টরির মালিক, আমার ছেলে মেয়ে অনেক ছিল, বা আমার ছেলে মেয়ে বড় পাওয়ারফুল এবং বড় মর্যাদা সম্পন্ন ছিল, বড় বড় শিক্ষিত ছিল, এইসব কথা আমাকে শোনানোর কোন সাবজেক্ট আমাদের দিক নাই। একটাই শুধু কাজ এটা হলো কালবে সাহেব, তুমি একটা সুন্দর দিল নিয়ে আসো আমার কাছে, আমি খুশি হয়ে তোমাকে জান্নাত দিয়ে দিব। এখানে বলছেন ইল্লা মানাতাল্লাহ বিকালমিন সালিম, একটা দাগ মুক্ত দিল আমি দেখতে চাই, দাগ মুক্ত দিল, একটা দিলটা দেখে আমি বুঝবো যে এই পাগলিটা আমার দেওয়ানাইটা আমার, আর কোন সাক্ষী থাকি দরকার নাই। তাও হি তুই হ্যাঁ বস বোধ হাসর মে কে দে ইয়ে বন্দা তো আরম সে খাফা মেরে দিয়ে হ্যাঁ, ইমান ওলা তাকে বলে, ইসলাম ওলা তাকে বলে, যে আমাদের দিন রব্বুল আলামিন তাকে দেখলে বলবে যে এটা আমার পাগল হ্যাঁ এভারেস্ট তারা জব ঝগড়া বসান করে কোন ফায়দা নাই, কাম করে কাম তো খুব কাম পৌঁছা দিয়ে তাহলে আঞ্জাম তো ইফতেজা করা মুশকিল, ইন্তেহা মুশকিল নেই। মাওলার কাছে লেগে থাকলে মাওলার কাজ আমাকে মাওলা পর্যন্ত পৌঁছে দিবে। ভারতে কবি ছিলেন, তিনি বললেন কি যে ভাইরে মন চাই কি আল্লাহর সঙ্গে যোগাযোগ করি, একটু আল্লাহ পাকের আল্লাহ পাকের খোঁজ খবর নেই, তার নিকট আমার খবরটা পৌঁছে দিই, আমার বার্তার বাহক কি কাউকে আমি পাবো, কেউ কি বলবা কি আমার মামার কাছে আমার খবরটা, এরকম পাগল মন চটফট করে কোনো কিছুই একটা সমাধান খুঁজে পায় না। পরে সে কবি বেচারা, কবিদের মন আজব হয়, কত সব ভাবনা তার ভিতরে জাগতে থাকে, সে কবি বেচারা মুসলমান, তখন সে বলল ওই নিহি দুই আর কি লাদে খবর বুঝে, আমার প্রিয় সন্ধান এবং খবর কেউ তো আমাকে কিছুই বলল না, আরে সাইলে আজকে তুই বাহাদে উদার মুঠে এ চোখের পানি তুমি আমাকে আমার মাওলার সঙ্গে সম্পর্ক করাই দাও, আমার মাওলা পর্যন্ত পৌঁছায় দাও, আমার বার্তা তুমি আমার মাওলার কাছে পৌঁছায় দাও। যখন বান্দা আল্লাহর জন্য কামদে, সাইকোল হাদিস হওয়া জরুরি না, গাছ আদম হওয়া জরুরি না, কোন পীরে কামিল হওয়া জরুরি না, যে কোনো মুসলমান যখন আল্লাহর জন্য কামদে, প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার প্রতিটি বাণী সত্য, তিনি বলেন যখন বান্দা গুনাগার বান্দা কামতে শুরু করে, যে কোনো মুমিনে কামদে আল্লাহর ভয়ে আল্লাহর মহব্বতে, এটা চোখের পানি এর চেহারাতে লাগলো, ওই চেহারাকে আল্লাহ পাক জাহান্নামের আগুনের উপর হারাম বানায় দেয়। এখানে কোন দলের কথা নাই, অমুক দলে যোগ দিতে হবে, হানাফি হওয়া লাগবে, সাফি হওয়া লাগবে, মালিক কিংবা হাম্বলি হওয়া লাগবে, হ্যাঁ না, অনেক ভাইরা মজাবের উপর বিশ্বাসই করেন না, অনেকে মজাবকে মনে করে যে ইসলামের বাইরের জিনিস, হ্যাঁ না, আবার অনেকে মজাবের বাইরে যারা তাদেরকে চরমভাবে কিছু মনে করেন, ইয়া আল্লাহ মুসলমান তো ইমান বলা যে কোরআন যে মানে, আল্লাহকে যে মানে, রসুলকে যে মানে, নামাজ যে পড়ে, কাবাকে বিশ্বাস, কাবার দিকে মোতাবজ্জি হয়, রসুল সাল্লাহ আলাইসাল্লামের মহব্বতে তার হৃদয়টা জুড়ে আছে, ফের তো ওর সম্পদ তার কাছে মজুদ আছে, হ্যাঁ তারপরেও যদি জীবনের কোন ঘাটতি থাকে, চুরি থাকে, সেটা হিসাবের দায়িত্ব আল্লাহ আমাদের উপর দেন না, সেটা আল্লাহ পাক নিজের উপর দায়িত্ব নিজের কাছে রাখছে। হ্যাঁ আজি আহলান ইমলি কে বা কলিপাত ওইলাল সময় কে বা রুপিয়া ওইলাল জীবালি কে বা রসিবাত ওইলাল আরবি কে বা সুখিয়া, তারপরে আপনি ওদেরকে শিক্ষা দেন, ওরা আসমান দেখলে ওরা বুঝতে পারে না, এর স্পষ্টটা কিন্তু ভাববে না, ইমুক দেখে, এটা একটা দৃষ্টান্ত, এইভাবে যে কোনো পশু দেখে, হ্যাঁ দেখলে পরে ইমুক গরু ছাগল এইভাবে বানাইলো কে, সৃষ্টি করলেন কে, সাজাইলেন কে, এইরকম নিখুঁত অঙ্গ প্রত্যঙ্গ গঠন, এই সেটিং, এই ফিচিং, এটা কার কাজ, এই নিপুণতা কার হাতের ছোঁয়া, ওরা কি ভাববে না, ওদের ভাবার দায়িত্ব নাই, পাহাড় দেখলে পাহাড়গুলো স্থির, এ মজবুত নিজুর ভাবে অটল ভাবে দাঁড়ায় আছে, কিভাবে কার ইশারায়, কার ইঙ্গিতে, কার নিয়ন্ত্রণে ওরা কেউ চিন্তা করে না। এই বিশাল সুবিশাল পৃথিবীর জমি এভাবে বিস্তৃত ভাবে বিছানো আছে, এভাবে বিছায় দিলেন এই পৃথিবীর জমি ওদের চলার জন্য। ওরা কেউ এটা ভাবল না, ওরা এটা ভাবতে পারে না, ওটা ভাবে না, এটা ভাবা ওদের দায়িত্ব না। শুনতেছেন ভাই? এরপরে আল্লাহ পাক বলেন, ওহো কোরআনের ভাষা দেখো, আপনি আমার আপনার কাজ হলো হে রসুল, আপনি ওদেরকে বলে বুঝা বুঝে কোথায়, আপনি ওদের উপর কোন দারোগা না, ধরে ধরে যারা যারা মানবে না তাদেরকে ধরে ধরে নিয়ে জেলে ভরতে হবে বা এখনই কঠিন শাস্তি দিতে হবে। আপনি খুব এখনই এখানে হিসাব হিসাব খাড়া করে এখানে হিসাব কিতাব দিতে হবে না, আপনি খালি ফাজাকির ওদেরকে বলতে থাকে বুঝাইতে থাকে বুঝাইতে থাকে। নবীর মন দারুণ ধরবি হবে, ব্যথা ভরা হয়, ভালোবাসা বলা হয়, মায়া মহব্বত বলা হয়, সীমাহীন কল্যাণ কামিতা বলা হয়, সহানুভূতি সহবর্মিতা বলা হয়। নবীর মন বিদ্বেষী হয় না, নবীর মন দলীয় মন হয় না, গণতান্ত্রিক মন হয় না, সমাজতান্ত্রিক মন হয় না, নবীর মন আল্লাহ সীমাহীন দয়াওয়ালা, আল্লাহর পরে সবচেয়ে বেশি দয়াওয়ালা আল্লাহ পাক নবী রসুলগণ এবং তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়াওয়ালা প্যার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ। আল্লাহ এমনি আল্লাহ পাক বলতে পারতেন, আপনি আপনাকে আমি বিশ্ববাসীর জন্য দয়াবান বানায় পাঠাইছি, সেখানে বলে আল্লাহ পাক বললেন আমি সারা বিশ্ববাসীর জন্য আপনাকে তো দয়ার দয়াই বানায় পাঠাইছি, আপনি আপাদ মস্তক দয়াই দয়া, সীমাহীন দয়া, পুর কিনারাহীন দয়ার দয়া। এসা সিল রসুল্লাহ সাল্লাহ। যে এখন তো ইমাম সাহেব মসজিদে আসতেছেন, খতিব সাহেব আপনি ছোট্ট একটা বাচ্চা, আপনার ছোট্ট শিশু এই মাত্র আট দশ দিন বয়স হয়েছে, হুজুর মসজিদে আসার সময় আপনি বলুন যে একটু হুজুর একটু কোলে নেন, খু দিয়ে দেয়, আমি মসজিদে কিন্তু কোলের দেরা দিন। আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মেয়েরা বাচ্চা নিয়ে আসতো বা সাহাবি সাহাবি সাহাবিয়াত বাচ্চা নিয়ে আসতেন, রসুল্লাহ সাল্লাম যাতে একটু তুলে নেন, তাতে তাদের জন্য বড় সৌভাগ্য হয়। শুনতেছেন ভাই? আমার বাচ্চাকে কোলে নিচ্ছেন, আর বাচ্চা বড় হলে তাকে বলবেন যে তুমি সেই বাবু পেয়ার রসুল সাল্লাম কোলে উঠবার সৌভাগ্য অর্জনকারী, সেই বাচ্চা কত আপ্লুত হবে। আর জান্নাতে যাওয়ার আগেই তো আমি দুনিয়াতেই বড় জান্নাত পেয়ে যাচ্ছি, এত বড় সৌভাগ্য কোথায় হয়। এজন্য এক একজনের বেকুল মনে এ আকুলতা নিয়ে ছুটে আসতো, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক বাচ্চাকে কোলে নিতেন, এক বাচ্চাকে কোলে নিতেন ছোট্ট একটা মেয়ে মানুষ, হ্যাঁ না, এক দুধের শিশু, বাস কোলে নিলে একদম সে পেশাব করে পড়ে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুও বিরক্ত হলেন না, একটু চেহারায় বলুন তার ছাপ আসে নাই, বরং তিনি দিব্যি খুশি প্রকাশ করতেছিলেন। এই হলেন প্যারানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনতেছেন ভাই? কোন দিকে যাব, নানান দিকে তো ছুটতে থাকতেছে। বোহান শরীফের হাদিস এটা রয়ে গেছে না, এটা শুনবেন না নাকি? অনেকে গান গায় জিকির করে, নাচানাচি করে জিকির করে, ফুল পিঠা জিকির করে, হ্যাঁ, আবার অনেকে এগুলোকে না পছন্দ করে, সব রকমেরই মুসলমান আছে, কিন্তু কাফের বলার কোন সুযোগ তো নাই, মোশরেক বলার কোন সুযোগ তো নাই। কি কথা কি বুঝে আসছে কি না? কালেমা তো আছে, ইমানটুকু যার সিনাতে আছে, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার অন্তরে যার ভিতরে সে সামান্য একটুখানি সাররা বরাবর ইমান থাকবে, আল্লাহ পাক তাকে নাজাত দিয়ে জান্নাত দান করবে। এই বিশ্বাসকে আমাদের অন্তরহৃদয়ে লালন করা জরুরি না, কিন্তু গুনাগার মুসলমানকে দেখলে গুনাকে ঘৃণা করা জরুরি। তুই নাফরমানি করলো, কিনারে কি কাজটা করলো, মদ খাওয়া ঠিক না, জিনাদের বিচার তো মারাত্মক ঘৃণা, আল্লাহ পাক অনেক অসন্তুষ্ট, আল্লাহ পাকের আল্লাহ পাক অনেক বেশি করে প্রশান্তিত হয় জিনাদের বিচার দেখলে ইত্যাদি, বেয়াদবি করল, মুখে গালি দিল ইত্যাদি, গুনাকে গুনা মনে করা এবং সেজন্য কষ্ট পাওয়া এটা ইসলামের শিক্ষা। হ্যাঁ, কিন্তু ওই গুনাগারকে ঘৃণা করা সম্পূর্ণ হারাম, এত সব পবিত্র শিক্ষা ইসলামের, কি বলবো আমি ইয়া আল্লাহ, যে এতটা মদ ভুল ও মদ পান করেন এই কাজটা ভালো না, এটাকে ঘৃণার নজরে দেখা যায়। ওই ছেলেটাকে দেখলে তখন মনে করেছে যে আমার ভাই লাগে, আমার ভাইয়া লাগে, আমার মুসলমান ভাই লাগে, আমার জান্নাতি কাফেলের সাথী লাগে, কারণ তার সিনা তো আল্লাহ পাক ইমান দান করছেন। আর ইমানটুকু আসে মরতে পারলে নিঃসন্দেহে কখনো নাজাত পায়া, হয় পয়ালাতি ক্ষমা পায়া, আর না হলে একটু কোনো শাস্তি পাওয়ার পরে তারপরে সেও জান্নাতে যাবে। আর আমি যে জান্নাতে পয়ালাতে যাবো না সে যাবে, এই হিসাব তো আমার হাতে নেই, কারণ আমি কিভাবে তাকে ঘৃণার নজরে দেখতে পারি। ইব্রাহিম এবং আদম রহমতুল্লাহ সম্পর্কে মেরকাজ শরীফ মিশকাত কিতাবের ভিতরে মোল্লা আলী কাজী রহমতুল্লাহের মতো বিখ্যাত মহাদ্দেশ তিনি লিখছেন যে ইব্রাহিম এবং আদম রহমতুল্লাহ আলী উনি কিন্তু অনেকে মনে করে বুজুর্গ মানুষ ছিলেন, খালি এটুকু, কিন্তু ইব্রাহিম এবং আদম খালি বুজুর্গ মানুষ ছিলেন না, এই বড় মাপের মহাদ্দেশ ছিলেন, অনেক বড় ফকির ছিলেন, আর এম এ কামিল ছিলেন, বহুত বড় রিয়াল্লাহ ছিলেন, একসঙ্গে সবটা ছিলেন, এই বুঝে আসতে পারে। হ্যাঁ, এই হজরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাইতে সময় হঠাৎ দেখলেন যে ছেলে একটা মুসলমান সন্তান, সে মদ খায় টাল হয়ে পড়ে আছে, বেউস হয়ে পড়ে আছে, এবং তার মুখের ভিতরে এমন বেখবর কি পরিমাণ খাইছে তো কি জানে, সে এইভাবে বেউস হয়ে পড়ে আছে যে মাসিরা এসে আশপাশে ভিনভিন ভিনভিন করতেছে। না তো এই অবস্থা দেখলে পরে ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহির মায়া লাগলো, আহা আমার এক মুসলমান ভাই এখানে পড়ে আছে, ওই মদ খাইছে এটা গুনার কাজ, এটা মনে আছে, কিন্তু আমার মুসলমান ভাই, আমার আল্লাহর বান্দা, শুনতেছেন ভাই, কি শিখলাম জিন্দগি, কি শিখলাম দিন ইমান, খালি ওয়াদার বক্তৃতার ঝগড়ার মত শিখলাম, কোন দিন শিখলাম আমরা, মহব্বত কেন শিখলাম না, রকুয়ত কেন শিখলাম না, যে ভ্রাতৃত্ব বোধ কেন শিখলাম না, ইমান তো মুসলমানদেরকে ভাই ভাই বানায় দেয়, সেই সবক কেন পড়লাম না, এই ব্যাপারে আমরা পিছনে কেন, পাগি বান্দার ব্যাপারে আগে, সুরমা লাগানোর ব্যাপারে আগে, আতর ব্যবহারের ব্যাপারে আগে, হ্যাঁ না, কিন্তু মহব্বতের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে, এক মুসলমানকে ক্ষমা করার ক্ষেত্রে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার ক্ষেত্রে আমি পিছনে কেন, এটা কি আমার জীবনের কোন সার্থকতা, এটা কোন সফলতা, এটা কোন উচ্চ সম্মানের আসন যেটা আমি অর্জন করলাম, পশ্চিম গেল ওরা, আল্লাহ আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন, সফল মনের হওয়ার তৌফিক দান করেন। হযরত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি কোথাও থেকে পানি সংগ্রহ করলেন এবং ওর মুখটাকে ধীরে ধীরে সুন্দর করে আলতোভাবে ধুয়ে দিলেন, হ্যাঁ পরিষ্কার করলেন, আস্তে আস্তে বসে থাকলেন যে দেখি ও অসুস্থ হয়ে না পড়ে, আরো কোনো খেপত করতে হবে কিনা, দেখা যাক একটু অপেক্ষা করি, এখানে তো এমন নির্জনে আইসা ও এখানে মদ পান করছে যাতে কেউ না দেখতে পায়, এখানে তো অন্য কোনো লোক নাই, ওর এই বিপদের মুহূর্তে একটা অঘটন ঘটলে ওকে দেখবে কে, দেখেন কেসা মহাবলা, রসুল্লাহ সমস্ত মাকলুক সমস্ত মানুষ প্রতিটি সৃষ্টি এটা আল্লাহ পাকের পরিবারের সদস্যদের মতো, আল্লাহ আল্লাহ সব কথা আল্লাহ পাকের পরিবারের লোকজন, তারা সব মানুষ আল্লাহ পাকের পরিবারের লোকজন, এমনকি কাফের মুশরিকরা পর্যন্ত ছেড়ে কুফরে আল্লাহ হিসাব করবেন, মানুষটা তো আল্লাহর বান্দা, মানুষটা তো আল্লাহর বান্দা করেছেন আল্লাহ তাআলা, এই জন্য একজন কাফের একজন অমুসলমান একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সেও যদি রাস্তাঘাটে বিপদে পড়ে তাকে সাহায্য করা, এটা এটাও ইসলাম, এটাও দিন, এটাও আখেরাত, এটা ইমানি চরিত্রের দেখা যায়, ইমানি জিন্দগির দায়িত্ব, এটা শুনতেছেন না, কি বলবো, হ্যাঁ قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون باللسان ويده ها التركي قال بوز العربي ها المسلمان تو هوي لوكتا جدار হাত এবং জবানের অত্যাচার থেকে সব মুসলমানরা কমপ্লিটলি নিরাপদ হয়ে গেছে গ্যারান্টির সাথে, সালিমা মাজি তাকি কি কথা বলেন, একদম সন্দেহাতীত ভাবে সব মুসলমানদের হাতের এবং জবানের অত্যাচার থেকে নিরাপদ হয়ে গেছে তাকে মুসলমান বলে, আর এইরকম মুসলমানই জান্নাতে কয়লা কাতারে অংশগ্রহণ করে প্রবেশ করবে, শুনতেছেন ভাই, এবং আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিম মান সালিমা নাস বিল লিসানি ওয়া ইয়াদি, মুসলমান তাকে বলে শুধু মুসলমানরা না সর্বশ্রেণীর মানুষ যার হাত এবং জবানের নির্যাতন থেকে একদম নিরাপদ হয়ে গেছে তাকে মুসলমান বলে। সব শ্রেণীর মানুষ মুসলিম হোক অমুসলিম হোক তার উপরে জুলুম করার কোন সুযোগ নাই, কোন অবকাশ নাই, কোন অধিকার নাই, ইসলামের কোন স্থান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করে। আমি বলতেছিলাম যে দুইটা বিষয় বলতেছিলাম, একটা তো হল মুমিন হলে সে আলোকিত জীবনের অধিকারী, আলোকিত দেখলে সিনেমার পর্দার মধ্যে আলো পড়লে সেখানেও আলোকিত হয়, অভিনয় করলেও আলোকিত হয়, আর কোরআন পড়লেও আলোকিত হয়, আর কাওয়াসরে দেখলেও আলোকিত হয়, তওয়াব করলেও আলোকিত হয়। দুই আলোকিত হওয়া কি সমান? এক আলোকিত হওয়া মানে এই পৃথিবীর এই চক্ষুর অঞ্চল, তাই না, মনোরঞ্জনের চাপ্টার মাত্র সেটা। আর আরেক আলোকিত হওয়া মানে যার সাহায্যে নূর অন্তরে আসে সেই নূরের দ্বারা আলোকিত হওয়া, আল্লাহ সন্তুষ্ট হওয়ার যে সীমাহীন সন্তুষ্টির নূরে আলোকিত হওয়া, এমনটা নূরে আলোকিত হওয়া যেই আলো আলোকিত হওয়ার পরে এই বন্দার জান্নাতের যোগ্য রূপে বিবেচিত হয়, সে আলোকিত হওয়া। দুই আলোকিত হওয়া কি এক জিনিস? হ্যাঁ, তো মোমেন যে আলোকিত হওয়া, সে আলোকিত হওয়ার মানে হল সে জান্নাতের উপযুক্ত হয়ে যায়, আল্লাহর বন্ধুত্বের উপযুক্ত হয়ে যায়। যে কোনো মোমেন প্রত্যেক মোমেন আল্লাহ গরিবুল্লাদিন আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলা নূর, আল্লাহ পাক বলছেন মোমেনদেরকে ইমানের সূত্রে, ইমানের জিন্দগির সূত্রে, ইমানি আমল সমূহের সূত্রে আল্লাহ তাআলা সকল অন্ধকার থেকে মুক্ত করে একদম কমপ্লিট আলোর মধ্যে নিয়ে আসে, চূড়ান্ত পূর্ণাঙ্গ নূরি নূরের মধ্যে নিয়ে আসে আল্লাহ তাআলা। সেই নূর আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করে, যে অন্ধকার থেকে আল্লাহ বাইর করতে চান মুমিনদেরকে আল্লাহ তাআলা আমাদের জন্য মঞ্জুর করেন, যে আমরা সব অন্ধকার থেকে মুক্ত হয়ে পূর্ণাঙ্গভাবে নূর আনন্দিত জীবনের অধিকারী হয়ে গেছি। তাও বলতেছিলাম যে এমনি তো গুনাহ করা বন্যা নাফরমানি, হ্যাঁ আল্লাহ পাক যিনি আমাদের পালেন, যিনি আমাদের খাওয়ান, যিনি আমাদের দেখভাল করেন, যিনি আমাদের তত্ত্বাবধান করেন, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ গঠনকারী এবং এর দাতা, সেই মহান আল্লাহ আমাদের জীবনের তিল প্রতিটি নিয়ামত আল্লাহ পাকের একান্ত অনুগ্রহ, একদম একচ্ছত্র অনুগ্রহ, খাঁটি এবং খাল স্নিচক অনুগ্রহ, এখানে কারুই কোন দায়িত্ব নাই। আছে কারো এই চোখের আলোর মধ্যে আর কারো কি অংশীদারিত্ব আছে? এই চক্ষুর সৃষ্টির মধ্যে আর কারো কি অংশীদারিত্ব আছে? এই জবান বাক শক্তির মধ্যে আল্লাহ ভিন্ন আর কারো কি কোনো অংশীদারিত্ব আছে? এই কানের শ্রবণ শক্তিতে মহান আল্লাহ ব্যতীত আর কারোই কি কোনো সৃষ্টির অংশীদারিত্ব আছে? এই দেহের মধ্যে রক্তের সঞ্চালন এতে মহান আল্লাহ ব্যতীত আর কারো অংশীদারিত্ব আছে? আমাদের কি জীবন দান এবং সেই জীবন নিয়ে পৃথিবীতে চলতে দেওয়া এটা আর কারো কি অংশীদারিত্ব আছে? এই বিবেকের মধ্যে, এই মাথার মধ্যে বিবেক শক্তির ভান্ডার দেওয়া এটাকে আল্লাহ ভিন্ন আর কারো অংশীদারিত্ব আছে? শুনতেছেন ভাইরা, এই সব কিছু, এই বাতাস, এই আকাশ, এই জমিন, এই পৃথিবী, এই ধান চাল, এই গম জগ, এই ডাল, এই আনার আঙ্গুর আপেল, এই তরকারি, এই গাছ গাছালি, এই লতা পাতা, যা কিছু এই পৃথিবীর সৃষ্টি, যেটা আমাদের হয় সৌন্দর্য দেখার জন্য অথবা আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য অথবা আমাদের খাদ্য গ্রহণের জন্য, আমাদের জীবনের যে কোনো প্রয়োজন পূরণের জন্য অথবা আমাদের জীবনের আরো পূর্ণতা লাভের জন্য, আরো অধিকতর সুবিধা লাভের জন্য যা কিছু এই পৃথিবীর সৃষ্টি, এর কোন এক বিন্দুও কি এর মধ্যে আর কারো অংশীদারিত্ব আছে আল্লাহ ভিন্ন? নাই তো না? ফের আল্লাহ পাকের খালক, আল্লাহ পাকের আমল, আল্লাহ পাকের স্রষ্টা, আল্লাহ পাকই আমাদেরকে অস্তিত্ব দানকারী, আল্লাহ পাকই সব কিছুর দাতা, এবং একচ্ছত্রভাবে এবাদত শুধু আল্লাহরই জন্য। কথা বুঝলেন না ভাই? তো আমরা আল্লাহর বন্দেগি করব, আল্লাহকে ডাকবো, আল্লাহকে মহব্বত করব, আল্লাহকে ভালোবাসবো, ভুল ত্রুটি ইচ্ছাকৃতভাবে কোন গুনার কাছে আমরা যাব না। ভুল ত্রুটি হয়ে গেলে আমরা কায়েম অনুভবকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হব, নত শির বলব, হে মালিক, হে মহান, হে পরম স্রষ্টা, হে দয়াময়, আমার অপরাধ হয়ে গেছে, আমি লজ্জিত অনুতপ্ত, ক্ষমা চাই দুয়ারে, আমাকে ক্ষমা দেন। তু হো কিসি ভি হাল মে মাওলা সে লও লগায়ে যা, কুদরত জুল জালাল মে ক্যা নহীঁ বে গিরায়ে যা, খোলে হুয়ে আমরা খোলে দর, উস পে হো কেউ তেরি নজর, তু তো বস আপনা কাম কর, ইয়ানি সদা লগায়ে যা। যত তুমি নিচে নামো না কেন, যত ভয়ঙ্কর অধপত্রের শিকার হও না কেন, যত কঠিন থেকে কঠিন পাপে তুমি লিপ্ত হয়ে সর্বনাশ ঘটুক না কেন, হে মুমিন, হে মুসলিম, তুমি উশ্চিত হো, নিরাশ হো না, উঠো, মালিক তোমাকে ডাকে, দয়াময় তোমাকে হাতছানি দিয়ে বলছেন, আয় ক্ষমা চা, মাফ চা, আমি এখনই তুমি মাফ করে দিলাম, বাস আ বাস আ, আর উঞ্চে হাসতি বাস আ, এর কাফর কেবল বুত পরস্তি বাস আ, এই দরগাহে না, দরগাহে না হুই দিনে সব বার কর তোবা শিকস্তি বাস আ, চক্রবার যদি তোবা ভঙ্গ করে থাকো ফিরে আসো, আমি জহতের করলে তোমাকে তুলবই তুলবো, তোমাকে যে আল্লাহ পালেন সে আল্লাহকে ডাক দিয়ে বলো না, মাফ করে দেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, আল্লাহ পাক বলেন সীমাহীন ক্ষমা নিয়ে আমি আগে আসবো, মা বৃষ্টির তোমাকে মাফ করে দিব, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আমরা প্রতিদিন একটু ফাঁকে ফাঁকে চলতে ফিরতে এই দরিয়ার কিনারায়, কক্সবাজারের সমুদ্র সৈকতে, দোকানপাটে, ঘরের মধ্যে, এই ঘরের ভিতরে হাঁটা চলার ফাঁকে ফাঁকে, অথবা বিছনায় বালিশটা যখন মাথার নিচে, হঠাৎ করে মাঝে মাঝে বলে উঠতে পারি না, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ, এইটুকু কি বলতে পারি না, এই সন্তান হাজার ব্যস্ততা ডুবে থাকে, অফিসে আদালতে, দোকানে, ব্যবসা বাণিজ্যে, হঠাৎ এসে ডাকছেন, মা আপনি কেমন আছেন, আহা, মায়ের মন কত বড় সম্পদ পায়, কি আনন্দ পায়, শুনতেছেন ভাইয়েরা, মা শব্দটা শোনার জন্য মায়ের মন বেপুর অপেক্ষা থাকে, অরূপ ভাবে রব্বুল আলামিন অপেক্ষা থাকেন, আমার বন্ধা কখন ডাক দিয়ে বলবে যে রব, হে আমার পালন করতে হয়, আমার মালিক, আমার মাবুদ, ডাকটা শুনলে আল্লাহ পাকে খুশি লাগে, ভালো লাগে, বাস করু উনি আসল তো, তবে তখন রব্বুল আলামিন বলে তোরা আমাকে স্মরণ কর না, আমি অঙ্গীকার করলাম তাহলে তোদেরকে আমি সর্ব জায়গাতে স্মরণ রাখতে পারবো, বাস করু তো বুঝেন, আজকের কম কি বুঝেন, হ্যাঁ, বাস করু উনি তোমরা আমাকে ডাক দাও, তোমরা আমাকে স্মরণ করো, আজকের কম, তাহলে তুমি আমাকে এখানে স্মরণ করলো, আমি ইহকালে পরকালে জাহানে সর্বত্র সর্বহারে তোমাকে আমার স্মরণে রাখবো। আমরা দোয়া পড়ি না, দোয়া কালাম পড়ে আমরা মনে করি যে আপনারা সাধারণ মুসলমান ভাইরা কেন, শুধু অনেক বড় হিসাব পর্যন্ত এই কথা মনে করে সোজাসুজি এটা বুঝে, অনুবাদ শিখে পরীক্ষা ফার্স্ট ডিভিশন পাওয়ার জন্য পড়ে, তো এই জন্য লেখাপড়া এতটুকু জ্ঞানের পরিধি এতটুকু হয়, কোরআন সুন্নাহর গভীর মর্ম আমরা অনেকেই বুঝতে অক্ষম এবং পিছনে পড়ে থাকি। যেমন একজনের খানা খাওয়া গেল না, দাওয়াতের খানা খাওয়া হলো, ওখানে রসুল্লাহ সাল্লাহ আসলাম দুমা শিক্ষা দিয়েছেন, বলবা আল্লাহ আল্লাহ, যিনি আমাকে খাওয়ালেন আপনি তাকে খাওয়ান, যিনি আমাকে পানি পান করে আমার পিপাসা নিবারণের ব্যবস্থা করলেন আপনি তার পিপাসা নিবারণের ব্যবস্থা করে দেন, কোথাও ওজনের হয় না, কিন্তু এখানে ব্যাপারটা যে কত গভীর তা খেয়াল করলেন না, সেটা হলো এর অর্থ কি দাঁড়ালো, আপনি ওই লোকটাকে খানা খাওয়াচ্ছেন কি দিয়ে, আলু ভর্তা, লোকটা সুটকি আর ছুরি সুটকি, এই কথা বলবেন, এই কথা আপনার মেহমান, আলু ভর্তা, লোকটা সুটকি, ছুরি সুটকি, আরো চিংড়ি ভর, চিংড়ি মাছ কি কি খাওয়াচ্ছেন, না হয় রুই মাছ, না হয় চার দেওয়া ইলিশের বোতল, না হয় পদ্মার ইলিশ, যেটাই খাওয়াচ্ছেন এই কয় আছে, কিন্তু এই বান্দা দোয়া করতেছে কি ইমান ওনার দোয়ার আল্লাহর নিকট গুরুত্ব কত সেটা জানেন, ও তো উনি আস্তে রাখুন, পবিত্রকরণ আল্লাহ পাক ঘোষণা করছেন তোমরা আমাকে ডাক দাও, অঙ্গীকার করলাম আমি সারা দিবই, তাহলে এই লোকটা যে খানা খাওয়ার পর দোয়া করতেছে আল্লাহ পাক আগে থেকে ওয়াদা যে দোয়া করলে আমি কবুল করবো, তাহলে এটা কবুল করবেন না আল্লাহ তাআলা, কিন্তু ওই লোক দোয়ার মধ্যে বললো কি যে আল্লাহ ও তো আমার খাওয়াইছে, ওর খাওয়ার দায়িত্ব আপনি নেন, ওরে খাওয়ানোর দায়িত্ব আপনি নেন, মাহুরি কথা এটা কত ভারী ব্যাপার, আর ও খাওয়াইছে দুনিয়াতে আপনি দুজাহানে ওকে খাওয়ান, শুনতেছেন ভাই, জন্য ইসলামের একটা ছোট ছোট বাহ্যিকভাবে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র আমল, সেটা বাহ্যিকভাবে ক্ষুদ্র মনে হয় কিন্তু মূলত বাস্তবে সেটা অনেক বড় কিছু, অনেক বিশাল কিছু, অনেক বড় সম্পদ সেটা আমাদের জন্য। আল্লাহ আমাদের বুঝাতে অধিক না। যাই হোক, তো আমি বলতেছিলাম যে গুনাগার মোমেন যদি হয় সে নিজে গুণা করতে হিম্মত করবে না, কিন্তু ঘটলে কোনো কিছু অন্যায় কোনো কিছু ঘটলে সেটার ক্ষেত্রে সে আল্লাহ পাকের নিকট মাপ চাই রেখে, মাপ চাইলে আল্লাহ পাক নিঃসন্দেহে মাফ করে দেবেন। এটাও কোরআনে পাকের কথা, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছে কি আজব কথা, কি যে বিস্ময় করেছে কোরআন। আমি আপনাদের কি বলব যে আবু জাহল কি ইমান আনছিল, ইমান আনে নাই। আরেকজন ছিল আকদাস ইবনে শরীফ, এও ইমান আনে নাই। আরেকজন আবু সুফিয়ান, তখনও তিনি ইমান আনেন নাই, পরে ইমান আনছিলেন মক্কা বিজয়ের পরে। কি কথা বুঝলেন, এই তিন জন তারা গোপনে এই এক একজন মনে করতে কি মোহাম্মদের উপর যে কোরআন নাজিল হয় সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম, এই কোরআন আসলে আমরা তো বলি চাঁদ, কিন্তু আসলে ব্যাপারটা কি এত যে ভালো লাগে, এমন মন কাটে গোপনে গিয়ে চুপচাপ শুনে আসে। শুনতেছেন ভাইরা, চার গ্রামের ভাইরা একটু শোনেন ভালো করে। আবু জাহাল কি একটা প্রফেসর, তুমি যে কি মানুষ, আজকে একটা চেয়ার আছে বসলে এলাম দিতে নিশ্চিত হয়ে পড়ে, বললাম যে আগে চেয়ার চেক করো। তোমরা দুজন ইঞ্জিনিয়ার, শ্বশুরও ইঞ্জিনিয়ার আর জামাই ইঞ্জিনিয়ার, এই ইঞ্জিনিয়ার হয়েছে তোমরা, একটা চেয়ার চেক করে এটা ফাইনালে পৌঁছতে পারলাম না, ইঞ্জিনিয়ার কোথায়? মাইক ওয়ালারে বললাম ভাই তোমার মাইক ঠিক করো, সে তো মশা আল্লাহ মাইকের পরে কি করছে না করছে এখন আরাম রাখতেছে আলহামদুলিল্লাহ, কিন্তু ভালো ইঞ্জিনিয়ার। আর তুমি তো লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হচ্ছে, তো কি ইঞ্জিনিয়ার হচ্ছে? কালকে বললাম যে ভালো করে আরামে বসতে না পারলে কষ্ট হয়, কালকেও গোলমাল করছে তো আজকে তৃতীয়বার গোলমাল করছে। কি বলতেছিলাম ভাই, আবু জেহেল তো সাধারণ মুসলমান ভাইরা বলে, কিন্তু আসলে আরবিতে শব্দটা আবু জেহেল না, আবু জাহাল, জিম হাজবর জাহ, তাই না? আলেম মানুষ যদি সাধারণ মুসলমানদের মতো বলে তাহলে দেখবেন ওয়াইস গুরুনি, ওয়াইস গুরুনি নাকি ওয়াইস আর নি, এই কথা বুঝেন নাই। কিন্তু মানুষ সাধারণ ভাইরা জানে না, তারা ওয়াইস গুরুনি যে একটা লঞ্চ বানাইছে সেটার নাম রেখেছে ওয়াইস গুরুনি লঞ্চ, ওয়াইস গুরুনি তারা জানে না, সেই জন্য সে তো জানে না কেন, তুমি আলেম মানুষ তুমি তো জানো না। যাই হোক, কি বলছিলাম, আবু জাহালের কথা না, আবু জাহাল এবং আকলাস ইবনে শরীফ এবং আবু সুফিয়ান তিনজন তারা এক একজন চুপে যাবে, একলা একলা, কিন্তু কারোর সঙ্গে কারো যোগাযোগ নেই, পরামর্শ নেই, কারণ প্রত্যেকেই তখন আরব দুনিয়ার নেতা, সকলেই নেতা, কোন নেতা নিজের নেতৃত্বের একচ্ছত্র আসন এবং মর্যাদা ক্ষুণ্ণ হতে দিবে এটা তো সহনীয় না, এটা কোনোভাবে মানার কথা না। কাজেই গোপনে আবু জাহাল গেছে যে রাত্রিবেলা মোহাম্মদ তাহাজ্জুদে নামাজ পড়েন আর কোরআন শরীফের মধ্যে তেলাওয়াত করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাল দিয়ে ভাবে শুনে আসে, জাদুর মধ্যে তো আসর নাই তার কোরআনের মধ্যে যতটুকু আছে, গিয়ে আবু জাহাল সারা রাত শুনতে থাকছে, তারা শুনতে থাকছে শুনতে থাকছে। সকালবেলা এই অন্ধকার থাকতে থাকতে ভাবলো যে এখন জলদি যায়, নাহলে আবার অনুসারে দেখে ফেলবে, বলল যে নেতা আমাদেরকে তুমি বলো যে মোহাম্মদ ধর্মচ্যুত লোক তার অনুসরণ করবে না, তুমি নিজে গিয়ে তার কোরআন শুনতে থাকো সারা ব্যাপারটাকে, তাহলে তো এই লোকগুলো জাতির লোকদেরকে কন্ট্রোল করা সম্ভব হবে না, এই জন্য জলদি পালাইতে শুরু করছে, আত্মগোপন করতে শুরু করছে। একই কর্ম করছিল সারা রাত আকদাস ইবনে শরীফ নামের আরেক নেতা এবং তখনকার আরবের সে কাফেরদের নেতা, পরে তো মুসলমান সাহাবি রসুল্লাহ সাল্লামের শ্বশুর আবু সুফিয়ান, তিনি ওই সারা রাত ফিরবার সময় রাস্তার মধ্যে হঠাৎ তিনজন মুখোমুখি সাক্ষাৎ। আরে আপনি, আমি তো গেছিলাম, আমি তো এমনি গেলাম যে ব্যাপারটা করি কি তাই দেখতে গেছি, আপনি আমিও গেছি, এরকম তিনজন এরকম দেখো তাই বলো, এখানে একটা কথা বললাম একরকম ধামাচে দেওয়া সম্ভব হলো, কিন্তু আমাদের অনুসারীরা যদি জানতে পারে তাহলে কিন্তু আর ঠেকানো যাবে না, এদেরকে কন্ট্রোল করা যাবে না। হ্যাঁ তাহলে ঠিক আছে, আজকে থেকে আমরা কেউ না আসবো না, হ্যাঁ অঙ্গীকার করলাম আমি আসবো না, বলে আমার অঙ্গীকার আমার অঙ্গীকার, এটা তো মানুষ অঙ্গীকার করলে না জাতির সাথে অঙ্গীকার করলাম বলে না, তার তো অঙ্গীকারের খেলা করবে না বলে মনে হলো। যাই ঠিক আছে, এখন রাত্রি আবার দ্বিতীয় রাত, ওই রাত্রে এখন আফজাল ভাবতেছে ওরা বড় নেতা নেতা মানুষ, কোঠা দিলে কোঠা রাখে, আবু সুফিয়ান তো কোঠা দিয়ে কোঠার বাইরে যান না, তো ওই আকাশ ইবনে শরীফ সেও তো নেতা মানুষ, এরা তো আর আসবে না। আচ্ছা আমি চাই দেখে ঠিক আছে আফজাল গেছে, আর আকাশ ইবনে শরীফ মনে করে যে আবু জাহান বড় নেতা ও তো যাবে না, আর সে আবু সুফিয়ান বড় নেতা সেও যাবে না, তাহলে আমি যাই। আকাশ ইবনে শরীফ আহাতর হয়েছে, আর আবু সুফিয়ান ভাবলেন যে আবু জাহান তো যাবেই না, ও তো কট্টর দুশ্মন নবী, আর আকাশ ইবনে শরীফ ওর দোষর, ওরা দুজন তো যাবেই না, এক কাজ করি আমি চুপচাপ যাই। তিনজনই গেছে ভিন্ন ভিন্ন ভাবে, সারা রাত করুন চিন্তা ভোরবেলা আবার ধরা পড়ে গেছে, নিজেরা নিজেদের হাতে ধরা পড়ে গেছে। আচ্ছা আবার ধন্দাধি করাগারাগি পরস্পরের নিজেরা, যেহেতু আমরা কিন্তু কাজটা ভালো করতেছি না, নিজেরা নিজেদেরকে রাগ করে, তাহলে আমরা কিন্তু আমাদের কর্মটা ভালো হলো না, তাহলে আর করা যাবে আজকে ফাইনাল, আজকে আর আসা যাবে না, চলো কিন্তু পুরো বন্ধ করো। পরের দিন এরা ভাবতেছে প্রত্যেকে নিজ নিজ জায়গাতে, ও তো আর আসবেই না, এইভাবে করতে করতে আবার তিনজনে গিয়ে আসতেছে। তৃতীয় রাত্রে, তৃতীয় রাত্রের পরে একদম কঠিনভাবে শপথবদ্ধ হয়েছে আর যাওয়া যাবে না, তাহলে ব্যাপারটা ফাঁস হয়ে গেলে বিপদ হয়ে যাবে, কি কথা বুঝলেন না আপনারা? তখন আমি করিম এত মধুর কিতাব, এত বেশি মন্ত্রমুগ্ধ করে মানুষের মনকে, হৃদয়কে, আল্লাহ তাআলা কোরআন মহব্বত আমাদের নিশ্চিত করে, কোরআনকে গভীরভাবে হৃদয়ঙ্গম করার ভালোবাসার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য রওনা হয়েছিল, কি আপনারা জানেন যে ঘটনা না? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তারিখুল খুলাফা কিতাবের মধ্যে ঘটনা লিখছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তলোয়ার খোলা তলোয়ার নিয়ে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হত্যা করতে যাওয়ার ঘটনা, এবং ইমাম বাইহাকী দালালুন নবুওয়াতে এবং ইমাম আবু নুয়াইম তার দালালুন নবুওয়াতে ঘটনা লিখছেন, প্রত্যেকেই বর্ণনার খানিকটা ভিন্ন তো আছে বটে, এর মধ্যে লিখছেন যে হযরত উমর তিনি তো তখন হযরত হন না, এর ঘটনা কি কথা বুঝলেন না? এখনো তিনি হযরত হন নাই, খালি উমর ছিলেন, উমর ইবনুল খাত্তাব, আর আবু জাহালের নাম কি? আবু জাহালের মূল নাম কি জানেন? পরে হুজুর ওয়াজ করে বলে যে দুই উমর থেকে আল্লাহ একজনকে কবুল করেন, এই বক্তব্য সঠিক না। উমরের আবু জাহালের নাম উমর আদু ছিল না, আবু জাহালের নাম ছিল আমর, আর উমর ছিলেন ওমর, কথা বুঝলেন নাই? ওমর ইবনুল খাত্তাব নামে সাহাবিদের মধ্যে দ্বিতীয় পুরো ব্যক্তি ছিলেন না, হ্যাঁ পরবর্তী মুহাদ্দিসিনের মধ্যে ছয়জন মানুষ ছিলেন মুহাদ্দিস উমর ইবনুল খাত্তাব নামে, কিন্তু সাহাবিদের মধ্যে উমর ইবনুল খাত্তাব নামে আর কেউ ছিলেন না, কি কথা বুঝলেন নাই? আর আবু জাহালের নাম ছিল আমর ইবনে হিসাব, উমর না কিন্তু। যাই হোক এই প্রসঙ্গ এখন টানে লাগবে, কিন্তু অনেকে খুব আবেগে ভুল করতে থাকে, হলো ওইসব মানুষ ওয়াজ করতে অভ্যস্ত, বলতে থাকে আল্লাহর নবী বললেন যে আল্লাহ দুই ওর মধ্যে একজন আমাকে দেন, আরে এই কথা কবে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? দুই ওর মধ্যে আবু জাহালের নাম তো ওর ছিলই না, এর নাম হল আমর, আর আমর লেখে এইভাবে আইন মিম রে ওয়াও আমর, আর ওমর লেখতে তিন হরফ লাগে, আমর লেখতে চার হরফ আর ওমর লেখতে তিন হরফ আইন মিম র, কি কথা স্পষ্ট হয়েছে না আমাদের কাছে? যারা এই ভুলটা করেন তাদের সংশোধন হলো না, কিছু তো লাভ হলো, একদম লাভহীন কথা তো না। যাই হোক ওমর তিনি রওনা হয়েছেন, খরাজ ওমর মুতাকাল্লিদান সাইফাহু, ওমর ঘর থেকে বের হলেন তলোয়ার গলায় ঝুলানো, তলোয়ার সঙ্গে নাঙ্গা তলোয়ার নিয়ে ছুটলেন, রাস্তার মধ্যে বনি সুহরার এক লোকের সঙ্গে দেখা হলে তখন সেই লোক জিজ্ঞাসা করলেন ওমর কোথায় যায়, তো ওমর বললেন যে উরিদ ওয়ান আকতুলা মুহাম্মাদা, হ্যাঁ আমি মুহাম্মদকে হত্যা করার জন্য দেখেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? এই কথা শুনলে তখন ওই বনি জোরার লোকটা বললেন যে
যে তুমি মোহাম্মদকে হত্যা করতে যাবে, তো বনি হাসিমের বংশের লোক তিনি, বনি হাসিম বনি জোহরা তার আপন জন লাগে, তো তারা কি তোমাকে ছাড় দিবে, তোমাকে এমনি ছেড়ে দিবে? তখন উমর বললেন যে মনে হয় তো আমি তুমি ধর্মচ্যুত কেউ, তুমি বোধহয় বাধ্যতা ধর্ম ত্যাগ করে দিছে। ওই লোক তখন বললেন যে আমাকে ধমকাধমকি করে লাভ নাই, পয়লা তোমার বোন ভক্তিমূর্তির খবর নাও। প্রথম বলছিলেন যে নিজের আপন জনের খবর নাও, মানে আরে আপন জন বলতে বুঝাইলাম, তোমার বোন ভগ্নিমূর্তির খবর নাও, কি কথা বুঝলেন নাই? তো বললেন যে কি ব্যাপার, দৌড়ে সেখানে গেছেন, গিয়া দেখলেন যে ঘরের পাশ থেকে ছোট্ট আওয়াজে কোনো কিছু পাঠ করার আওয়াজ শোনা যায়, হালকা ধীর কণ্ঠে কি যেন পড়তেছে। তোমার সজনে দরজার মধ্যে আঘাত করলেন আর দরজা খুলে দেওয়া হল, দরজা খুললে ভিতরে গিয়ে ভগ্নিগতির পায়ে যে তোমরা কি করতেছিল, বলো আমাকে কি করতেছিল তোমরা? তোমার ভগ্নিপতি তখন বললেন যে ওমর, এভাবে আপনি রাগারাগি ধমকাধমকি করতেছেন কি ব্যাপার? ইনকান হাক মুক্তি শায়ের দিনিকা, আপনি যে দিনের অনুসারী ধর্মের অনুসারী, সত্য যদি অন্য কোন ধর্মে হওয়ার, শুনতে ওমর মারতে আরম্ভ করলেন, মারতে মারতে তাকে রক্তাক্ত করে ফেললেন, বোন ফিরানোর জন্য আসলেন, বোনকে মারতে মারতে বোনের চেহারা থেকে রক্ত যুক্তি ছিল। ওমর বলেন এটা ইমামাবু নয়েমের দালাইল নবুয়াতে আসছে এইটুকু অংশ, যে হযরত ওমর বলেন যে আমি যখন দেখলাম যে বোনের চেহারা থেকে রক্ত ঝরতেছে, তো পাঁচটা হেয়ে আমি লজ্জিত হলাম, এটা কি করলাম? তখন আমি বোনকে বললাম যে প্রথম তো রাগ করতেছিলাম যে তোমরা কি করতেছ, বলো কি করতেছিলাম? তখন বড় বলছিলেন এই কথা, সত্য যদি তোমার ধর্মের বাইরে হয়, অন্য দিন অন্য ধর্মের মধ্যে হয়, তাহলে কি করবে? তাহলে তোমার বলেন ওর কথা শুনলাম আর ওর রক্ত দেখলে তখন লজ্জিত হলাম। তখন আমি বললাম যে কিতাব তোমরা করতেছিলে তাও তো আমি একটু দেখি। বোম তখন কি বললে, সুবহান আল্লাহ, বোমেন কাকে বলে, ইমাম কাকে বলে, মিয়া যে ওর মতো এরকম দুর্ধর্ষ বীর পুরুষকে বোন সাহস করে এই মুহূর্তে বলে ফেললেন, ইন্নাকা নাজিসুন, নিঃসন্দেহে তুমি না পাক, শুনতেছেন ভাই, নিঃসন্দেহে তুমি না পাক, ওয়াইন্নাহু লা মাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কুরআন স্পষ্ট করা বৈধ না, পবিত্রতা বিধান। শুনতেছি অনেক বন্ধুরা ভদ্রলোকেরা প্রফেসর সাহেবরা ইদানিং এই ধরনের ইসলামের শিক্ষা লাভ করছেন, কোথা থেকে জানি না, এটা ইমাম জালালউদ্দিন সুয়ুতি থেকে শিখছেন, না ইমাম গাজ্জালি থেকে শিখছেন, না হাসান বসরি থেকে শিখছেন, না আব্দুল ইবনে ওয়ারদ থেকে শিখছেন, কার কাছ থেকে এই সবক শিখছেন? কিছু বন্ধুরা এই ভুলের মধ্যে কেন পড়েন, ইঞ্জিনিয়ার থেকে ইঞ্জিনিয়ারিং পরামর্শ নিতে হয়, তাহলে ইমাম সাহেব বিল্ডিং বানানোর বিপদে পড়বে, ডাক্তার থেকে খতিব এবং গাছে আদমের পরামর্শ নিতে হবে, নাহলে সে ডাক্তার না দেখানোর কারণে অথবা আনারি ডাক্তার দেখানোর কারণে গাউসে আদমেরও বিপদ ঘটবে কি ঘটবে না? আমার প্রিয় বন্ধুরা, অনুরূপভাবে ইসলাম জানতে হলে, শিখতে হলে ইসলামের কোরআন সুন্নাহর উৎস থেকে এবং আকাবের দিন যারা পুরুষের মহান বড় বড় ওলামায় দিন তাদের সে এলমের অকুল ভান্ডার থেকে, যারা নির্ভরযোগ্য নিখুঁত উৎস থেকে এলম অর্জন করে বড় বড় আলেমী দিন হয়েছেন, সেই ওলামায় দিন থেকে দিনের ব্যাখ্যা শিখতে হবে, তখন আমাদের এই দিন সেটা নিরাপদ হবে, নিখুঁত হবে এবং স্বচ্ছ হবে, পরিচ্ছন্ন হবে, কল্যাণকর হবে। আর না হলে এই আবেগকারিত দিন শেখা ব্যক্তিগত গবেষণার অধ্যবসায়ের দ্বারা এইরকম ব্যক্তিগত অর্জিত দিনই জ্ঞানের পরিণামে আমাদেরকে বিপদে যাতে পড়তে না হয়। কেউ যদি কোন বড় আলেম, কোন বড় সাইকোলজিস্ট, বড় গাউসে আজম, নিজে নিজে মেডিকেল সায়েন্স পড়াশোনা করে যদি ব্যাপকভাবে অনেকগুলো ঔষধ মুখস্থ করে ফেলেন এবং বিশেষভাবে যদি অপারেশনের তরিকা কি, পদ্ধতি কি এটা বুঝতে পারেন, তাই বলে তার জন্য অপারেশন করা কি বৈধ হবে?
এটা যুক্তিসঙ্গত হবে, এটা গ্রহণযোগ্য হবে, এটা কেউ কি মানে নিতে পারবে? তাহলে ব্যক্তিগত গবেষণার দ্বারা আসমান থেকে আগত এই পবিত্র এলমের এই বিশাল বড় আসমানি ভান্ডার আমার নিজের গবেষণার দ্বারা আমি নিখুঁত ভাবে শিখতে পারলাম, অর্জন করতে পারলাম, এটা গ্যারান্টি হয়ে গেছে যে আমি কেমনি বুঝতে পারলাম। এটাকে আমাদের জন্য বিপজ্জনক পথ না, এটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ পথ না। কোরআন শরীফ আল্লাহ পাক এই বিপদ এবং ঝুঁকি থেকে বাঁচবার জন্য নির্দেশ করছেন মুসলমানদেরকে, মানুষদেরকে তোমরা যারা দিন জানো না, দিন সম্পর্কে যারা ভালোভাবে জানেন তাদেরকে কোরআন আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন তার মানে হল এখানে বলতে সেই আলেমদেরকে উঠেছেন যে আলিম ওলামা একদম দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, কোরআন সুন্নাহ সম্পর্কে গভীর এবং পরিপক্ক জ্ঞানের অধিকারী, যে বিশাল কোরআন সুন্নাহর এলমের এই বিশাল সমুদ্রের ভান্ডার এটা সামনে নিয়ে একটা সঠিক অকাট্য নিখুঁত সিদ্ধান্ত দিতে সক্ষম, তাদের নিকট জিজ্ঞেস করে তাদের থেকে জানো দিন। কে বলছিল আপনাদেরকে যে এইভাবে নিজে ব্যক্তিগত পড়াশোনা করে প্রফেসর সাহেব আপনি নিজে ইসলামের কর্ণধার, আপনি ইসলামের শিক্ষক হওয়ার দায়িত্ব রেখেছেন, যা আপনি ভুল করতেছেন। আল্লাহ তালা আমাদেরকে বুঝদান করে। অনেকে মনে করে মজা মনে হয় ঠিক না, আরে ভাই মজা এই লোকগুলো মনে করছে মজা মানে এই অভিধান দেখে মনে করছে মজা হয়তো একটা কোন ব্যক্তির মতবাদ। বিশ্বের যত বড় বড় আলিম মুহাদ্দিস মুফাসসির ফকি এরা তো সকলই মজহাবের অনুসারী, কেউ মালিকি মজহাবের অনুসারী, কেউ হানাফি মজহাবের অনুসারী, কেউ শাফি মজহাবের অনুসারী, কেউ হাম্বলি মজহাবের অনুসারী। যে সকল ভাইয়েরা মজহাব মানেন না মুখে পড়ে, কিন্তু বাস্তবে তারাও নির্ধারিত ইমামদেরকেই মানেন, একদম নিঃসন্দেহ কোন সন্দেহ নেই। কারণ নির্ধারিত কয়েকটা মশলা আছে, এই মশলাগুলোর ক্ষেত্রে তাদের আমলের একটু ভিন্নতা আছে। কথা বুঝেন না, এই ভিন্নতা ওই ইমামদের থেকেই, যেমন ইবনুল কাইয়িম রহমতুল্লাহ ইবনে তাইমিয়া রহমতুল্লাহকে তারা তীর্থহীন ভাবে শ্রদ্ধা করেন, ভক্তি করেন, তাদের সামনে একদম তুরন্ত ভাবে তারা নতুন থাকেন। এমন না যে বুখারি শরীফ থেকে চা দেখলে চা কিছু বুঝলে সেটার উপরই চড়ে, ইবনে তাইমিয়া ইবনুল কাইয়িম রহমাহুল্লাহর কি ব্যাখ্যা সেটার আদৌ পরোয়া করেন না, এমনটা কিন্তু গায়ের মুখালিক ভাইদের না, আহলে হাদিস ভাইদের বরং তারাও কিন্তু ওই এই মহান পূর্বসূরী আইমা দিন যেটা বলতেন সেটার উপরই চলে, কিন্তু এমনি বলেন যে আমরা মজাব মানি না। আমার ভাইয়েরা আসলে বিষয়টা হচ্ছে যে এই যারা বড় বড় ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাহ রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, এই সব ইমামরা নিজ নিজ জায়গাতে অনেক বড় এবং প্রত্যেকে কোরআন সুন্নাহকে সামনে রেখেই ব্যাখ্যা দিতেন, কিন্তু ব্যাখ্যা দেওয়ার ব্যাখ্যা দিতে গিয়েও কিন্তু একই রকম ব্যাখ্যা হইতে পারত না। আমার ভাইয়েরা আপনার কথা খেয়াল করে শুনতেছেন, আপনাদের সম্মুখে যেহেতু সাধারণ মুসলমান ভাইয়েরা আপনারা তো সকলে বুখারি শরীফ মুসলিম শরীফ পড়েন নাই, এজন্য অনেক গভীর ব্যাখ্যা দেওয়া এই মুহূর্তে হয়তো এটাকে বুঝিয়ে দিতে পারাটাও আমার জন্য মুশকিল, আর আপনাদের সবটা একসঙ্গে আয়ত্ত করাটাও মুশকিল। আমি সহজে একটা দৃষ্টান্ত দিয়ে থামতে চাই, বলবো আপনাদেরকে এক দুইটা দৃষ্টান্ত, তার মধ্যে একটা হচ্ছে একবার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবীদেরকে একটা জামাত বানায় বললেন তোমরা যাও এই বনি কোরাইজার ওখানে গিয়া তোমরা আসর নামাজ পড়বে। কি কথা বুঝেন না আমার ভাইরা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নির্দেশটা কি ছিল? বনি কোরাইজার এলাকাতে গিয়া তোমরা আসর নামাজ পড়বে। সাহাবীরা তাৎক্ষণিক রওনা হলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর নির্দেশ পালনার্থে, কিন্তু যাইতে যাইতে হঠাৎ হল কি রাস্তার মধ্যেই আসরত হয়ে গেছে, এমনটা যে বিলম্ব করলে ওখানে গিয়ে আসরের নামাজ পাওয়া যাবে না, হয়তো থাকবে না। এখন তারা চিন্তা করলো যে এখন কি করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ হলো যে তোমরা আসর সেখানে গিয়ে পড়বে, এবং সেখানে গেলে তো কোরআনের নির্দেশ আছে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা, মুমিনদের জন্য নির্দেশ হলো নির্ধারিত সময়ে তাদের নামাজ পড়তে হবে, এটা ফরজ এবং বাধ্যতামূলক, এটাও তো আল্লাহ রসুলের শিক্ষা, আল্লাহ কোরআনের শিক্ষা। এখন আমরা কি করতে পারি, এই সাহাবীরা বলছেন তারা পরামর্শ করতেছেন রাস্তা রাস্তায়, একদল বললেন যে না, তার রসুলের মূল লক্ষ্য হচ্ছে কি আমরা যেন দ্রুত গিয়ে সেখানে পৌঁছে যাই, এর অর্থ এই না যে আসর রক্ত আসরের নামাজের সময় বের হয়ে গেল তারপরও আমাদের সেখানেই আগে পৌঁছতে হবে, এটা বরং যেহেতু অক্ত থাকবে না এজন্য যেহেতু একটা আলাদা নির্দেশ আছে যে নাম অক্তের মধ্যেই নামাজ পড়তে হবে, তাহলে আমরা দ্রুত আসর নামাজ পড়ে ফেলবো ওরা হয়েছে, তারা রাস্তার মধ্যে আসর অর্থ পড়লেন আসর নামাজ পড়লেন, কথা খেয়াল করেছেন? আর আরেকদল সাহ তাদেরই আরেক অংশ, তারা বললো যে না এটা আমরা করবো না, আমরা সোজা একদম সেখানে চলে যাবো, যাই অক্ত চলে যাক কিন্তু সেখানে গিয়েই পড়বো, কারণ আল্লাহ লোক নির্দেশ দেয় সেখানে গিয়ে আসর পড়বো, তারা সেখানে চলে গেছে গিয়ে সেখানে আসর পড়ছে, কথা ক্লিয়ার? ওই ওই অভিযান সমাপ্ত হওয়ার পরে সম্পাদিত হওয়ার পরে তারা যখন ফিরলেন নিজের বিস্তারিত ঘটনা রসুল্লাহ সাল্লাহ আলাইহির নিকট বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের তো এই ঘটনা হয়েছে, আমরা তো রাস্তার মধ্যে আসর করে ফেলছিলাম, সময় চলে যাবে এই কারণে এই ভয়ে এই ভাইরা তো একদম শিকারে গিয়ে পড়ছেন, সময় যাক কিন্তু নবীর দিকে ডাইরেক্ট নির্দেশিতেই পালন করতে হবে। রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বললেন তোমরাও ঠিক আছো, তোমরাও ঠিক আছো, কি কথা বুঝেন নাই ভাইরা? কিন্তু এখানে বিষয় হচ্ছে যে মূল নির্দেশ যেটা ছিল সেটা তো একটা, কিন্তু সেটার আমল করতে গিয়ে পদ্ধতিগত পার্থক্য হয়ে গেল কি না, নবী উভয়ের মত পার্থক্যকে সমর্থন করলেন কিনা, কেন যে তোমারও লক্ষ্য নবীরই, এটা তোমাদের লক্ষ্য আল্লাহ রসুলেরই পূর্ণ আনুগত্য, নিজের মত প্রতিষ্ঠা করা না, আমার যুক্তি আমার বুদ্ধি আমার কথা আমাদের নেতার কথা আছে না, বরং তোমাদের একমাত্র লক্ষ্য রসুলেরই আনুগত্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদেরও লক্ষ্য রসুলেরই আনুগত্য, কেউ গভীর মর্মের দিকে নজর করছো আর কেউ সরাসরি নির্দেশের শব্দগুলোর প্রতি নজর করছো, শব্দের অনুসরণ সেটাও নবীরই অনুসরণ আর মর্মের অনুসরণ সেটাও নবীরই অনুসরণ, অত উভয় ঠিক আছে, কথা বুঝেন নাই ভাইরা? আমি একটা মতো দৃষ্টান্ত সহজভাবে এই জন্য দিলাম যাতে করে যে আপনাদের আমাদের বুঝতে সহজ হয়, ব্যাপার কি কোরআন হ্যাক হাদিস হ্যাক নবী হ্যাক, যে ভাইরা মজাবের ব্যাপারে লোকদেরকে সহজভাবে বুঝান, নিজেরাও না বুঝার কারণে হয়তো বা সরলতার কারণে তারা এরকমই বলেন বুঝান এবং নিজেরা বুঝেন বোধ হয় ভাবে, যে আল্লাহ এক নবী এক কোরআন এক, তা আবার ভিন্ন ভিন্ন হবে কেন, ব্যাপার তো একটাই হবে, এই কথা বুঝেন না? এরকম উদাহরণ একটা দুটো না ঘুরিয়ে ঘুরিয়ে আছে এই বোখারি শরীফের মধ্যে আছে, আল্লাহ তাআলার রহমত আমরা পড়ছি বেশ করছি, তা এমন না যে আমরা অনুবাদ বোখারি শরীফ পড়ছি ইংরেজি বাংলা, সরাসরি বোখারি শরীফ পড়বার বোখারি শরীফ পড়াবার আল্লাহ তাআলা নিজ দয়াতে আমাদেরকে তৌফিক দান করছেন, যাই হোক এখানে প্রসঙ্গক্রমে একটা কথা মাঝখানে আসলো কারণে একটুখানি কাজ দিলাম যাতে এমন জটিলতা কেউ যদি ভোগেন এ ব্যাপারে জন্য একটু খানিকটা রাস্তা ক্লিয়ার মনে হয়, কথা বুঝলেন না ভাইরা? হ্যাঁ, যাই হোক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই বোনকে মারলেন তার চেহারা রক্তাক্ত দেখলেন রক্ত ঝেড়তে দেখলেন তখন তিনি লজ্জিত হলেন, বললেন যে বলো সে কি করতেছিল দাও আমাকে, বোন তো বললেন ইন্নাকা নাজিস তুমি নাপাক মানুষ, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ব্যতীত পবিত্র হওয়া ছাড়া এই কোরআন স্পর্শ করা যায় নয়, কোরআন শিবির উদ্ধৃত করে বোন এটা বললেন, রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, শুনতেছেন আপনারা খেয়াল করে রাখবেন একটাকে আরেকটার সঙ্গে মিলানো লাগবে, হ্যাঁ যে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন আমার নবীর দায়িত্ব হচ্ছে ইওয়ালি মোহাম্মদ কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউজাক্কিহিম, আমার নবী পবিত্র কোরআন সবিস্তার তার সাহাবীদেরকে শিক্ষা দেয়, আমি আল্লাহ কি বললাম কোন আয়াতে কি বললাম কোন সুরাতে কি বললাম, ইওয়ালি মোহাম্মদ কিতাবা আল কিতাব মানে পূর্ণ কিতাব কোরআন পাক সাহাবীদেরকে তিনি শিক্ষা দিতে থাকেন, ওয়াল হিকমাতা মানে নবী কোরআনেরও ব্যাখ্যা করেন, আর কোরআনের ব্যাখ্যা লোকে পূর্ণাঙ্গ ইসলামিক জীবন যা যেটাকে এক কথায় সুন্দর বলে সেটাও শিক্ষা দান করে। এতে হযরত ওমরের বোন ফাতেমা, ওনার নাম ছিল ফাতেমা, এই কথা যে বললেন যে এটা স্পর্শ করতে পারে না অপবিত্র অবস্থা, বোঝা গেল রসুল্লাহ সাল্লাম সাহাবিদেরকে শিক্ষা দিয়েছিলেন। এই আয়াতের অর্থ এটা যে উজু গোসল ব্যতীত এই স্পর্শ করা যাবে না, এই কথা বুঝেন নাই। এরপরে ব্যাপার হচ্ছে এরপরেই তো হয়তো তোমার একটু পরে মুসলমান হলেন, এই ঘটনাটা তাৎক্ষণিকভাবে রসুল্লাহামের কাছে পৌঁছছে না, কিন্তু রসুল্লাহাম তো এই কথা বললেন না, ফাতেমা তুমি তাকে কেন বলছো তুমি না পাক, কেন বলছো তোমার উজু করতে হবে গোসল করতে হবে, এমনটা কেন বললে এটা আমার শিক্ষা না, এই কথা রসুল্লাহ সাল্লাম তো বললেন না, এই কথা বুঝে আসছে ভাইরা। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা কখনোই হযরত ফাতেমাকে বলেন নাই, আমি ইসলাম গ্রহণের পর জানতে পারলাম যে বিনা উজুতে বিনা গোসলের কোরআন স্পর্শ করা যায়, তুমি আমাকে সেদিন শাসন দিলে কি জন্য বল, এমন কোন প্রমাণ হাদিসের ভান্ডারে আছে কোথাও? কিন্তু কি হলো অনেক মুসলমান ভাইরা কোরআন শরীফের শরীরের উপরে সিগারেটের বাক্স রেখে দেয়, নিজের ব্যক্তিগত ডায়েরি রেখে দেন। এই ঘটনা মদিনা শরীফে ঘটছে, এখানে বাংলাদেশের হজ মিশনের অফিসাররা গেছে, নানান রকমের শিক্ষিত লোকেরা, ডাক্তার ডাক্তারের নিকট আমার বরিশালের উচ্চ শিক্ষিত বন্ধু মানুষ, উনি গেছেন রাত্রিবেলা ওষুধ আনার জন্য, ওখানের ডাক্তার সাহেব আমার ঘনিষ্ঠ দোস্ত মানুষ মহব্বত করেন, উনি আমাকে ফোন করলেন যে কোনো দরকার হলে আপনার সাথীদের দরকার হলে পাঠিয়ে দিয়ে আমি খেয়াল করব। তো এক সাথী ভীষণ কষ্ট হচ্ছিল এক ব্যাপারে, তা আমি তাকে বললাম যে দাঁড়াবেন তো আমার কথা বলবেন যে আমাকে খুব মহব্বত করেন। ওখানে আরেক ডাক্তার সাহেব বসেছিলেন, ও ডাক্তার সাহেবের ব্যক্তিগত ডায়েরি কোরআন শরীফের উপর রাখা, তা আমার সাথীদের একজন বললেন ডাক্তার সাহেব কোরআন শরীফের উপরে ডায়েরি, আপনারা তো বুঝেন না কিছু দিন বুঝেন না ইসলাম শিখেছে আপনারা, এটা কি কোরআন এটা বই কোথায় দেখবে সে মানুষগুলো অমুক গবেষকের অনুসরণ, অমুক চিন্তাবিদের অনুসরণ, অমুক পণ্ডিতের অনুসরণ, পণ্ডিতের অনুসরণ করতে বলছেন আল্লাহ তাআলা কোরআনে, পণ্ডিতদেরকে অনুসরণ করতে বলছেন, গবেষকদেরকে অনুসরণ করতে বলছেন প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ, এটা কি নবীন হাসানা আলোলামা ফরাসাতুল আম্বিয়া, যে নবীদের যে মিরাস আসমানি এলমের এলমের উপর পুরা ভান্ডার, এটা আর বহনকারী ওলামায়ে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন নাই। তো গবেষকদের অনুসরণ করতে বলছিলেন কবে, কোন কিতাবে, কোন আয়াতের মধ্যে, কোন হাদিসের মধ্যে আছে গবেষকদের অনুসরণ করবে উম্মত, কত ভাই আমার বন্ধুরা আছে কোন জায়গাতে, কোন এরকম আল্লাহ বাসা এই ডকুমেন্ট পেশ করতে পারবেন কোন জায়গা থেকে? কি হলো মুসলমানরা কেন তিলে তিলে নিজের ব্যক্তিগত আবেগ তাড়িত হয়ে আমরা আজকে রসাত করে যাইতেছি? আল্লাহ আমাদেরকে সঠিক পথে হক পথে প্রকৃত আলোকিত সত্যের পথে ফিরবার তৌফিক দান করে। যাই হোক, তিনি বললেন যে লা মাসু ইল্লাল মুতাহহারুন, যে পবিত্র হওয়া ছাড়া এটা স্পর্শ করা যাবে না। হযরত ওমরকে তিনি বললেন যে ফাকুম ফাকতাসিল আও তাওয়াজ্জা, শুনতেছেন ভাই, বললেন যে যাও তুমি উজু করো অথবা গোসল করো বা উজু করো একটা করো, কারণ ইসলাম গ্রহণের পূর্ব তো এরকম গোসল করা লাগত। হযরত ওমরকে বললেন তিনি আবেগে, তুমি গোসল করো না হলে উজু করো একটা করো। ফাকামা ফাতাওয়াজ্জা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের বিখ্যাত খাদেম সাহাবী, বড় মাপের সাহাবী এবং ফকিহ সাহাবী, মানে ফকিহ মানে বড় মানের মুফতি সাহাবীদের মধ্যে হযরত আনাস, তিনি বলেন যে ফাকামা ফাতাওয়াজ্জা, হযরত ওমর গেলেন এবং উযু করলেন। কথা বুঝেন নাই, উজু এই যে মুসলমানরা উজু করতে থাকতো এটা জানা ছিল, এতে বোঝা যায় যে উজু করার পদ্ধতি জানা ছিল, কিন্তু এখানে তো এই তারিখ ও খোলাফা ইমাম জালালুদ্দিন সুয়ুতির কিতাবে এবং ইমাম বাইহাকী দালাল নবুয়া কিতাবে দ্বারা কুতরিতে এতটুকুই আছে ওমর উজু করছেন, কি কথা বুঝেন না? কিন্তু ইমাম আবু নোয়াইম ইমাম বুখারী বলেন উস্তাদের কিতাব দালাল নবুয়াতে আছে, হযরত ওমর বলেন ফাকুমতু ফাকতাসালতু, গেলাম আমি গোসল করলাম,
সন্ধ্যে সেবার তাহলে এই যে ইমামদের ইখতিলাফ যে বিভিন্ন মজহাবের পার্থক্য, ওই একজনের যে উজুর কথা পাইছেন তো ওইটা দেখে একটা ফয়সালা করলেন, আর একজনের গোসলের টা পাইছেন ওইটা দেখে একটা ফয়সালা করলেন, তো কোনটাকে আপনি ভুল ভেবেন কথা বুঝেন নাই? হাদিসের মধ্যে বর্ণনায় যখন এরকম পার্থক্য দেখা যায় না তখন এটা পুরা সামনে রেখে ফয়সালা করতে হয় ব্যাপারটা তাহলে ঘটছিল কি, এতে বোঝা যায় হযরত ওমর গিয়া প্রথম উজু করছেন এবং গোসল ও ফের করছেন, তো দুইটা হাদিসের আর বিরোধ বোঝা যাবে না, বোঝা যাবে দুটাই করছিল, কারণ হযরত ওমর ডাইরেক্ট যখন বলেন আমি গোসল করছিলাম, আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাহাবী তিনি যখন বলেন হযরত ওমর উজু করছিলেন তো উনি যেটা জানছেন উজু করার ঘটনা সেটা তিনি বলছেন, হযরত ওমর সরাসরি জড়িত তো তিনি বলেন আমি গোসল করছি, বোঝা গেল তিনি গোসল করছেন উজু ও করছেন এরপর তিনি গোসল করছেন, কি কথা বুঝেন না ভাই? হযরত ওমর বলেন আমি উজু গোসল করে যখন আসলাম এরপরে বললাম দেও তো আমাকে দিলেন সূরা তোহার প্রথম কিছু অংশ, এই বর্ণনাগুলোতে সূরা তোহার কথা আছে, যদিও তো তাফসীরে মাজাহির মধ্যে কাজী সানাউল্লাহ পাতি ভিন্ন কিছু লিখছে সেটা আর এখানে আলোচনা করতে চাই না, কি কথা বুঝে আসছে ভাই? বাস সূরা তোহার কথাটাই প্রসিদ্ধ, হযরত ওমর বলেন আমি দেখলাম শুরুতে লেখা বিসমিল্লাহ রহমান রহিম, শুরুতে কি লেখা ভাই বিসমিল্লাহ রহমান রহিম, আমরা তো দিন রাত পড়তে থাকি কারণে গভীর মর্ম এটার ওজন কতটুকু আমরা হয়তো খেয়াল করতে পারি না, যে শুরু করলাম বা শুরু করতেছি আরম্ভ করতেছি আল্লাহর নামে যিনি সীমাহীন দয়াওয়ালা অপার করুণার আধার চিহ্ন, শুনতেছেন ভাই? ইয়া আল্লাহ এমনটা আবার শ্রুতি যে এমন এক মহান সত্তা যার দয়া এবং রহমতের কোন ভুল কি দ্বারা নেই, তিনি সীমাহীন করুণার আধার তার নামে আরম্ভ, মানে স্টার্ট করলাম এমন ভাবে শুরুতেই আমার সম্পর্ক যুক্ত হচ্ছে অসীম করুণার আধারের মহান সত্তার সঙ্গে, শুনতেছেন ভাই? হযরত ওমর বলেন সাথে সাথে তিনি মন্তব্য করছেন বাকি অংশ পড়ার আগে এর অর্থ মর্ম হল দেখলাম তো দারুণ ভালো লাগলো, এর বাইরের অংশটা দেখলাম প্রথম যা দেখলাম এর এই বাইরের অংশ দেখলাম তো দারুণ ভালো লাগলো, হৃদয়কে ছুঁয়ে গেল, আমি আপ্লুত হয়ে পড়লাম, এর তৈবুর অর্থ আমি তো আপ্লুত হয়ে গেলাম, এই অংশ দেখে খুশিতে পাকপাক হয়ে গেলাম, হৃদয়কে ছুঁয়ে গেল এইটুকু অংশ, এরপরে বলে তারপরে পড়তে থাকলাম তোমার বলেন পড়লাম কি এই মানুষটা যাকে আমি হত্যা করার জন্য রওনা হয়েছিলাম মুহূর্তের মধ্যে দেখি সারা দুনিয়ার সকলের মধ্যে আমার হৃদয় এখন তিনি সর্বাধিক প্রিয়, আরে দোস্ত আয়াম যে ভালো আতে হ্যাঁ রাত মিলনে গ্রহ খুদা আপনি বদলাতে হ্যাঁ, আল্লাহ যাকে হেদায়ত দিতে চান নিজের করতে চান নিজের দিকে টানতে চান মুহূর্তের মধ্যে তার মনের অবস্থা এভাবে পরিবর্তন হয়ে যায়, গতি এভাবে চেঞ্জ হয়ে যায়, কোথায় তো হত্যার জন্য হ্যাঁ ছুটতেছিলেন উমর আর এখন বলতেছেন যে এই বিশ্বের যত মানুষ হঠাৎ আমি দেখি কি আমার হৃদয়ে সবচেয়ে এই তিনি প্রিয় মোহাম্মদ রসুল্লাহ, তাহলে তোমার বলেন আমি এই শুরুর অংশটুকু কমপ্লিট করার পরে আমি বোনকে বললাম মোহাম্মদ আইনা মোহাম্মদ হ্যাঁ মোহাম্মদ কোথায় তিনি কোথায় আছেন আমি জানতে চাই, হযরত ফাতেমা আল্লাহর কসম দিয়ে বললেন তুমি তার সঙ্গে কোন দুর্ব্যবহার করবে না, তো ওমর বললেন আমি অঙ্গীকার করলাম কোন দুর্ব্যবহার করব না, হযরত ফাতেমা তখন বললেন তিনি জায়েদ ইবনে আরকামে তার আরকামের মধ্যে আছেন, কি কথা বুঝেন না ভাই? তো হযরত ওমর ছুটলেন সেখানে পৌঁছলেন
ঘরের মধ্যে ছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা।
বড় ঘর, এই ঘরের মধ্যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে আরো কিছু সাহাবায়ে কেরাম, আর অন্তরের মহলে ভিতরের কামরাতে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজার আওয়াজ হল, দরজা খুলে দেখা গেল উমর আসছে। লোকেরা বলল, সাথীরা বললেন যে উমর আসছে, উমর ইবনে খাত্তাব। হযরত হামজা বললেন, উমর আসছে, মানে ওর জন্য আমি যথেষ্ট, আমি দেখতেছি। এই আওয়াজ শুনতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের থেকে ছুটে আসলেন, অন্তর মহল থেকে। বললেন, কি ব্যাপার? উমর আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে গেলেন, আগে গিয়ে বললেন, হে উমর, এখন থামবা না তুমি। উমর রাদিয়াল্লাহু সাথে সাথে বললেন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেছেন। এবং এই বর্ণনাতে বাইহাকি ইমাম আবু নুয়াইমের বর্ণনাতে এটাও আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হযরত উমরের গর্দা কোর্তার কলার ধরে এবং জোরে এক টান মারলেন যে উমর একদম চুপ হয়ে পড়ে গেলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি তখন বলতেছিলেন, উমর তুমি এখনো থামবে না। উমর তখন চিৎকার দিয়ে কালেমা পড়লে মুসলমান হয়ে গেলেন। শুনতেছেন ভাই, কি আজীব সার এবং কি আজীব মামলা। তার ব্যাপারে ধারণা করবেন, এই লোকের জীবনের পরিবর্তন আসবে না, এই লোক ভালো হবে না, এই লোকে অন্যায় থেকে ভুল থেকে তওবা করবে না, এমনটা কার ব্যাপারে আমরা ভাবতে পারি? যে লোকের হাতের হাতে তলোয়ার, খোলা তলোয়ার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য দৃঢ় চিত্ত মানুষটা মুহূর্তে একদম সে পরিবর্তন হয়ে গিয়ে সেই মানুষটা বলতেছেন, এখন সারা বিশ্বে আমার নজরে সবচেয়ে প্রিয় আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এমনটা তার পরিবর্তন হল যে হযরত উমর ইসলাম গ্রহণের সাথে সাথে জিবরীল আমিন আসমান থেকে ছুটে আসতেন এবং তিনি বললেন, ইস্তাবশারা আহলুস সামাঈ বিইসলামে উমর, ইয়া রাসূল, হে আল্লাহর রাসূল, আসমানে হযরত উমরের ইসলাম গ্রহণের প্রেক্ষিতে আজকে আনন্দ উদযাপন করা হচ্ছে। সমস্ত আসমানের ফেরেশতারা আজকে আনন্দ উদযাপন করতেছে, আর কারো ইসলাম গ্রহণের ব্যাপারে তো এমনটা আনন্দ উদযাপিত হয় নাই। যা হল এই উমরের ইসলাম গ্রহণের দ্বারা ইসলামের মহান বিজয় অর্জিত হবে, জয় জয়কার হবে ইনশাআল্লাহ তাআলা। শুনতেছেন না? এবং সঙ্গে সঙ্গে জিবরীল আমিন এই আয়াত নিয়ে আসলেন। আল্লাহ পাক বলছেন, হাসবুকাল্লাহু ইয়া আইয়ুহান নবী, হাসবুকাল্লাহু ওয়া ইত্তাবাকা মিনাল মুমিনিন। হে আমার রাসূল, যে আল্লাহ আপনার জন্য আল্লাহ যথেষ্ট, আর এই মুমিন কয়েকজন দিলাম যার মধ্যে অগ্রভাগে উমর, এরা আপনার জন্য যথেষ্ট, এদের মাধ্যমে আপনাকে আমি শক্তিশালী করব, আপনার হাতকে আমি মজবুত করব। মুহূর্তের মধ্যে সেটা এইভাবে প্রকাশিত হল, এইভাবে বাস্তবায়িত প্রতিফলিত হল। হযরত উমর ইসলাম গ্রহণের সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল আসমা আল হক, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি সত্যের উপর না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিঃসন্দেহে তোমরা সত্যের উপরে। হযরত উমর বললেন, ফাফিমা দেখতে পা, তাহলে আমরা লুকায় কেন থাকবো, আমরা গোপন কেন থাকবো? লতা খরুজু তোমরা হে লতা খরুজুন না, আল্লাহর কসম আপনি গোপন থাকবেন না, আপনি বের হবেন ইসলাম নিয়ে, আপনি বাইরে আসবেন। হযরত উমর বলেন, ফা আখরাজনাহু, আমাদের কথা বলার, আমরা কথা বললে, আমি কথা বললে তিনি শুনলেন, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমরা বাইর হইলাম, দুই সারি বানাইলাম, এক সারির সম্মুখে আমি উমর ইবনে খাত্তাব, আর এক সারির সম্মুখে হযরত হামজা, দুই সারির সম্মুখে দুই বীর, এভাবে জুটলেন এবং বললেন যে এখন মক্কা শরীফ যাবো, কাবা পর্যন্ত পৌঁছবো। শুনতেছেন ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সারির মধ্যখানে এবং হযরত উমর আগে আগে চলছেন আর বলছেন যে নিজের সন্তানকে এতিম করতে চাও, আসমর সম্মুখে আস, যে নিজের স্ত্রীকে বিধবা করতে চাও, আসমর সম্মুখে আস। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ইসলামকে এভাবে শক্তিশালী করে দিয়েছেন। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক নিজের দ্বীনকে যদি এইভাবে শক্তিশালী করতে চান, কাফিরদের হাজার ষড়যন্ত্রে কি আসে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করে, ইসলামের উপরে, এই সুন্নতের উপরে, তাকওয়ার উপরে এবং কোরআন শিক্ষার উপরে আল্লাহ তাআলা অটল অবিচল জীবন আমাদের জন্য সিদ্ধ করে। যাই হোক, আমি ওই বুখারী শরীফের একটা হাদিসের কথা বলতেছিলাম, মানুষ যত গুনাগারই হোক কিন্তু আল্লাহ পাক রহমত ওয়ালা কি করবেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন। কিন্তু আমার ভাইরা এজন্য গুনার ব্যাপারে বেপরোয়া হওয়া এবং সীমা লঙ্ঘনকারী হওয়া, বিশ্বাসী হওয়া কিন্তু মুমিনের কাজ হইতে পারে না। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, ফামান তাওয়া ওয়াসাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, যারা আল্লাহর কথা শুনবে না, আল্লাহর দেওয়া সীমা অতিক্রম করতেই থাকবে বেপরোয়া ভাবে, আল্লাহ দুনিয়াকে প্রাধান্য দিবে, আমি দুনিয়া চাই আখেরাত চাই না, আমি আমার দুনিয়ার স্বার্থটা বড়, আল্লাহ খুশি না রাজ আমার দেখার দরকার নেই, এরকম চরিত্র তো কাফের এইরকম চরম সীমা লঙ্ঘনকারী দিক ঠিকানা তো জাহান্নামী হবে। ও আম্মা আমার হক মকাম রব্বিহি, আর এর বিপরীতে যে মুমিনরা আল্লাহকে ভয় করবে, নিজের মর্জির উপর চলবে না, নিজের নফসেরটাকে সাড়া দিবে না, আল্লাহ রসুলেরটাকে সাড়া দিবে, আল্লাহ রসুলের কথার উপর চলবে, ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, এটা সুনিশ্চিত বিষয় যে তার ঠিকানা তো জান্নাতই হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মতুল জান্নাতি বিল মাকার, নিজের মনে নিজের খুশি মতো নিজের ইচ্ছা মতো চললে এই মানুষ আসলে জাহান্নামের দিকে ছুটতেছে, আর আল্লাহর ইচ্ছার অধীনে চললে, আল্লাহর মর্জির অধীনে চললে এই লোক জান্নাতের গন্তব্যের দিকে ছুটতেছে। হ্যাঁ, আমল সে জিন্দগি মন্ত্রী হ্যাঁ, জান্নাত ভি জাহান্নাম ভি, ইখা ভি আপনি ফিতরত মে না নারী হ্যাঁ না রূপ। হ্যাঁ, হাদিস শরীফ যেটা হলো আমি বলতেছিলাম যে কোনো মুসলমান চাই সে ঢোলওয়ালা হোক, চাই সে গুণাওয়ালা হোক, চাই সে মদওয়ালা হোক, এই গুণা তো গুণা কিন্তু ইমাম তো সিরাতে আছে। হ্যাঁ, একটুখানি যদি তওবা করলো, মাপ চাইল, চোখের পানি ফেললো, তুই কাজ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন কোন মুসলমান যদি নির্জনে কান্দে, তার চোখ থেকে অশ্রু ঝরে, একদম কেউ ছিল না সেখানে সাক্ষী আল্লাহ ছাড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতে আল্লাহ পাক এই মুমিনকে দায়িত্ব নিয়ে আরশের ছায়া দান করবেন। কোন হুজুরকে জিজ্ঞেস করবেন না, কোন মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবকে জিজ্ঞেস করবেন না, হ্যাঁ না, কোন ওলামা পরিষদের সভাপতিকে জিজ্ঞেস করবেন না, মাওলানা আপনি তার ব্যাপারে কি বলেন, আপনার মতামত কি, বড় শয়তান ছিল, এরকম কি জিজ্ঞেস করবেন আল্লাহ তাআলা? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বলবেন, লিমানিল মুলকু ইয়াউম, আজকে হুকুমত কার, বলো আজকে কর্তৃত্ব কার, আদম চুপ, হযরত আদম আলাইহিস সালাম চুপ, ইব্রাহিম আলাইহিস সালাম চুপ, নূহ আলাইহিস সালাম চুপ, সব খামোশ, কারো কোনো কথা নাই, ভয়ে তৎপর কাঁপতে থাকবে যে আল্লাহ পাক কি করছে, এর সামনে কে উত্তর দেবে, তখন আল্লাহ পাক নিজেই বললেন, ইল্লাহি ওয়াহিদুল কাহ্হার, সীমাহীন প্রতাপশালী ক্ষমতাধর এক আল্লাহর সম্পূর্ণ কর্তৃত্ব, একচ্ছত্র কর্তৃত্ব আছে, সেখানে মুক্তি সাহেব কোথায় থাকবে, পিসাবার গাউ সাহেব তোমার মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব গোলাম পরিষদের সভাপতি সাহেব কোথায় থাকবে, কারো কোনো বক্তব্য থাকবে, নবীর অশ্রুগণ পর্যন্ত স্তব্ধ শিকার আল্লাহ পাকের এই হুঙ্কারের সামনে। শুনতেছেন ভাই আমার প্রিয় বন্ধুরা, হ্যাঁ, কোরআন শরীফ রব্বুল আলামিন বলছেন যে আমি যাকে সুপারিশ করবার জন্য পারমিশন দেব, তারা আমার পারমিশন ক্রমে, আমার অনুমোদন ক্রমে তারা সুপারিশ করতে আসবেন। নবীগণকে আল্লাহর ডাক দিয়ে বলবেন, আসেন আপনারা সুপারিশ করে কাকে কাকে নিতে চান, যার জন্য সুপারিশ করবেন আমি ওয়াদা করলাম মাফ করে দেবো, তাকে জান্নাত দিয়ে দেবো। এক এক নবী গিয়া সুপারিশ করে জান্নাতে দিতে থাকবেন, আর আল্লাহ পাক যাকে বলছেন রহমতুল্লাহ আলমী, তিনি তো রহমতই রহমত, হে আমাদের ময়দানও বলবেন, হে রব্বুল আলমিন আমার উম্মতকে বাঁচান, যে তিনি কি পরিমাণ রহমত দিয়ে ছুটে আসবেন গুনাগার উম্মতকে সাফাত করে জান্নাতে নেওয়ার জন্য, এভাবে হাত ধরে ধরে জান্নাতের দিকে নিতে থাকবেন, আল্লাহ পাক দেখতে থাকবেন আমার হাবিব আমার প্রিয় একজনের হাত ধরছে, আচ্ছা চলে যা নিয়ে যান, ওকে জান্নাতে পৌঁছে যাবে। এভাবে কি উম্মত মহানা থানুর রহমতুল্লাহ আলী বলেন, মুসলমানরা আজ থেকে তোমরা যাকে তাকে দেখলেই মনে করো এটা শয়তান, এটা অপিষ্ট, এটা মদ খুন, আরো কত কিছু, কিন্তু সীমাহীন দয়াময় আল্লাহ এক এক বাহানাতে কাল কিয়ামতে এক এক গুণাগার মুমিনকে যখন ক্ষমা করতে থাকবেন, তো তোমরা হতবাক হতে থাকবে এবং তাজ্জব করতে থাকবে যে আল্লাহ পাক রহমতের ঈশান সর্বকাত রহমতি বাজাবে। শুনতেছেন ভাই? ওই হাদিস শরীফ শোনাবো ভাই, ওই যে বলছিলাম না,
আমাদের ইমাম সাহেব খুব ৯৯টা দফতর, মানে ৯৯টা রেজিস্টার বই, একটা এত লম্বা এবং সুবিশাল, যত দূর দৃষ্টি যায় এত দূর পর্যন্ত বিরাট লম্বা এক একটা রেজিস্টার বই, পুরাটা এই গুণাগার মুসলমানের পাপে ভরা, পাপের হিসাব সব, যে এতগুলো পাপ করছে ও কি পরিমাণ করছে জানেন তো, কি জানেন আল্লাহ আমাদের মাফ করতে চান না। এইভাবে ৯৯টা এইগুলো দেখানোর পরে তখন আল্লাহ পাক বললেন যে ফেরেশতারা ওইগুলো ওজন করো তো, না ওইগুলো ওজন করো, কারণ দুইটা আল্লাহ পাকের সিস্টেমই এই তিনটা পর্ব হবে। পয়লা নম্বর হল যে যা কিছু আমল করছিল জীবনে আমল নামায় রেকর্ড করা আছে, ভালো মন্দ সবটা গোপনে প্রকাশে, যেখানে যতটুকু ভালো করছিল যা কিছু বিন্দু পরিমাণ মন্দ করছিল কমপ্লিট রেকর্ড তাকে দেখতে দেওয়া হবে। দেখো তুমি প্রত্যেককে দেখতে দিন আল্লাহ তাআলা, প্রত্যেক হুজুরকে, মাওলানা সাহেবকে, মুফতি সাহেবকে, হাদি সাহেবকে, প্রত্যেক মুমিনকে, প্রত্যেক মানুষকে আল্লাহ পাক দেখতে দিবেন, দেখো তোমার রেকর্ড তুমি করছো কি তুমি দেখো, যাতে প্রত্যেকে বুঝতে পারে আজকে আমার এই ঘটনা যা ঘটতেছে শাস্তি ইত্যাদি, এটার জন্য কি আল্লাহ পাক জোর করলেন না আমি সম্পূর্ণ দায়ী না, কথা বুঝেন না। আর যারা জান্নাতে যাবে তারাও তাকে বুঝতে পারে আল্লাহ কি জান্নাতে কি দিচ্ছেন আল্লাহ তাআলা, আমি যা করছি তাতে কি আমি এমনটার যোগ্য, এটাও যাতে উপলব্ধি করতে পারে আর সেখানে চিরদিন কৃতজ্ঞ থাকতে পারে, শুকরিয়া আদায় করতে পারে। এই জন্য জান্নাতিদের কথাই হবে উঠতে বসতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জান্নাতিদের মুখে এই ভাষা ব্যাপকভাবে উচ্চারিত হতে থাকবে। আরেকটা দেখলে আসসালামু আলাইকুম, সকলকে এখানে দেখলি, হুজুরকে দেখলে আসসালামু আলাইকুম, যে ইমাম সাহেবের লোকে ঘুর যুদ্ধ ছিল তাকে দেখলে আসসালামু আলাইকুম, যে মুসলমানের সঙ্গে যুদ্ধ ছিল তাকে দেখলে আসসালামু আলাইকুম। আল্লাহ পাক আগেই বলছেন যে ওদেরকে জান্নাতে দেওয়ার আগে ও নাজানা মা ফি সুদুরিহিম মিন গিল্লি, যে ওদের পর একজনের প্রতি আরেকজনের যে বিদ্বেষ ভাব ছিল এগুলি আমি অন্তর থেকে পরিষ্কার করে পদে পরে ওদেরকে জান্নাতে দেব, যাতে ওখানে গিয়ে কোন ঝগড়া ফসাদ না করে মনোমান্য না থাকে, ফ্রেশ মন নিয়ে ভাই ভাই হইয়া খুশির সাথে জান্নাতে বসবাস করতে পারে অনন্তকাল। আগে আল্লাহ পাক হৃদয়টাকে একদম ক্লিয়ার পরিষ্কার মনে ফ্রেশ করে ফের জান্নাতে দান করবে, জান্নাত দান করবে। শুনতেছেন ভাইয়ারা, এখানে যত ঝগড়াওয়ালা মুসলমানরা নানান দলের মুসলমান ওইখানে কিন্তু কোনো বাড়ি বুড়ি থাকবে না, একদম আর কোন সেই দল হল তৌহিদ ওয়ালা দল, ইমান ওয়ালা দল, আল্লাহর ভালোবাসা ওয়ালা দল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভালোবাসা ওয়ালা দল, বসার কোন দল নেই, একই দল। হ্যাঁ, তো ওই ওই যে গুণাগার মুসলমান সে তখন বলবে যে আল্লাহ এখন দ্বিতীয় পর্ব শুরু হলো যে ওজন করবেন, ওজন করার কোনো দরকার না, আমার তো যা বুঝা করছি আর এটা ওজন করতে হবে না, ওজন করেন না। আল্লাহ বলবেন যে না তোমার কথা হবে না, এটা আমার এখানে বিধান যে ওজন করতেই হবে, এজন্য ওজনের পর্ব এটা সম্পাদিত হবেই, এটা দ্বিতীয় পর্ব এটা ফাইনাল, এখানে কারো কোনো কথা চলবে না, পরে এটা ওজন করা হবে। ওর ৯৯ দপ্তর বা রেজিস্টার কমপ্লিট এক দপ্তর এক পাল্লার উপর দেওয়া হবে, এরপর তো আরেক পাল্লার কি দেওয়া, ছোট্ট একটা পর্চা ওর ভিতরে দিয়ে দেওয়া হবে, দিনেই সে নেকির পাল্লা একদম ভারী হয়ে যাবে। আর ওইদিকে আল্লাহ পাক কোরআনে বিধান জারি করে রাখছেন পাম মা মা সাকুলত মাওয়াজিরু ফাহুয়া ফি ঈসাতি রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফা উম্মুহা হাবিয়া, যে আল্লাহ পাকের এটা বিধান, আল্লাহ পাক কোরআনে ঘোষণা করে রাখছেন অগ্রিম, যার আমল নামা যার নেকির পাল্লা একটু ভারী হবে তার জন্য একটু গাড়ি জান্নাতের পয়সাটা, বিনা শাস্তিতে জান্নাতের পয়সাটা। এই জন্য গাফেল থাকতে নাই, এই কিছু না কিছু আমল করতে থাকা চাই, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দুরুদ শরীফ পড়লাম, কখনো ভাই সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, কেন সবগুলো উল্লেখ একটা নেকি কারণে যদি পাল্লা ভারী হলো জান্নাতের পয়সা, খালি একটা নেকির টান পড়লো আর ও গুনার পাল্লা ভারী হয়ে গেল তো জাহান্নামের পাশে। কি মুশকিল ঘাটি সেটা, সেজন্য এখানে অসাবধান থাকা, অসতর্ক থাকা কোন ক্রমই তো ঠিক হবে না, কোন ক্রমই যুক্তিযুক্ত না। যাই হোক, ওর একদম নেকির পাল্লা মুহূর্তের মধ্যে এমনটা ভারী হয়ে গেল, সে তো হতভাগ জিয়াল্লাহ, কিভাবে সম্ভব হল? এত ভয়ঙ্কর গুনার বোঝা তার উপর নেকির পাল্লা ভারী। তো আল্লাহ পাক বললেন যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছিলা হাতি অন্তরে, সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াটা এখানে রাখছিলাম। এক লা ইলাহা ইল্লাল্লাহ সেটা 90টা রেজিস্টার বইয়ের উপরে একদম সে মুহূর্তে ভারী হয়ে গেল। এই জীবনটাকে হেলায় খেলায় কি এভাবে গাফলতি আর পাপের মধ্যে নষ্ট করা উচিত তাহলে আমাদের? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে। আমাদের পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আদ-দুনিয়া দারু মান লা দার লা ওয়া মালু মান লা মাল লা ওয়া লাহা ইয়াদমা মান লা আকল লা। এই দুনিয়াকে ঠিকানা বানাইছে জান্নাতের ঠিকানার উপর যার নজর নাই, এই দুনিয়াকে বড় সম্পদ মনে করে, এসব কিছু মনে করে তারা, যারা যারা আখিরাতের সম্পদ জোগাড়ে বুঝ নেয়, মালু মান লা মাল লা আখিরাতের সম্পদের ফিকির নেয় বুঝ নেয়, সে দুনিয়ার সম্পদকে সবকিছু মনে করে, ওয়া লাহা ইয়াদমা মান লা আকল লা, যে আখেরাতের কর্ম ফিকির চিন্তা একদম বাদ দিয়ে দুনিয়ায় কামানোতে ব্যস্ত থাকে, দুনিয়ায় দুনিয়ার পুঁজি সংগ্রহে ও দিন রাত ব্যস্ত থাকে। তারা যারা সত্যিকার জ্ঞান নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, আর যারা সত্যিকার জ্ঞানী লোক তারা এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনের চেয়ে বেশি পরকাল যেটা অনন্তকালের জীবন, যে অনন্তকালের জীবনের সকল জীবনে তারা ব্যস্ত থাকে, আর সেটা কোন কঠিন ব্যাপার না, সেটা সহজ। ইন্দ্রাহ পড়লাম এক ভারী সফল, সুহানুল্লাহ পড়লাম এক ভারী সফল, হাজারো লাখ কোটি ফ্যাক্টরি থেকে বেশি দামি একবারের সুহানুল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহ আকবার, একবার আস্তাগফিরুল্লাহ। বন্দা বলল যে কোনো দুঃখ হয়ে আল্লাহ মাফ করেছে, খুশি হয়ে গেল, কবুল হল, মাফ পাই গেল, শুধু জানাতে চলে গেল। কি শুনতেছেন ভাই? না ইব্রাহিম আজম রহমতুল্লাহ ঘটনা শুনে গেছিলাম, গুণগার মুসলমান মদ ভয়া বেউস হয়ে ঘুরে আসে, হজরত ইব্রাহিম আজম রহমতুল্লাহ আলী মুখটা ধুয়ে দিলেন, কিছুক্ষণ পর হুশে আসতে পুরুষে আসতে পরে ইব্রাহিম রাধার মতো এত বড় বুজুর্গ আল্লাহর বলিকে আরেফে কামেলকে দেখে সে প্রচন্ড ভাবে প্রভাবান্বিত হল, হৃদয় মন বিগড়িত হল। সেই গুণাগার মত যুবক তখন বলল যে আপনার মতো মহান ব্যক্তি এখানে, তিনি বললেন যে তুমি এক আমার মুসলমান ভাই, তো তোমাকে যখন রাস্তায় যাওয়ার পথে দেখলাম এখানে তুমি এভাবে অসহায়ভাবে বেউস হয়ে পড়ে আসো, আমি দেখলাম যে তোমার কোনো খেদমত করতে পারি কিনা, আমি নিয়ে আসলাম তোমার মুখটা একটু ধুয়ে দিয়েছিলাম। ওই যুবক তখন বলল যে হুজুর আজকে আপনি আমাকে তওবাই করাই দেন, দেখেন জীবনের পরিবর্তন দেখেন কি আমাকে তওবা করাই দেন, যা করছি করছি, পেয়ে করছি হিসাব, পেয়ে আবার রোগের রোজ হিসাব দরকার, কিভাবে হিসাব দিব মহান আল্লাহর সামনে, সেই চিন্তা এখন ভিতরে উদ্রেক হয়েছে, আমি লজ্জিত, আমি অনুতপ্ত, আমাকে তওবা করাই দেন, তওবা করাই দিলেন যে চলো খাঁটি অন্তরে তওবা করো, আল্লাহর কাছে মাফ চাই না। বস ওইদিকে রসুল্লাহ সাল্লাহ ঘোষণা করছেন তার পবিত্র জবান, যে মুভমেন্ট তার হাজার লাখ কোটি পাপ থেকে তওবা করল, আল্লাহ পাক একদম বেগুনা মুভমেন্টের মতো নিষ্পাপ তাকে বানায় দিয়েছে। আর এখান থেকে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলছেন তওবা করার সঙ্গে সঙ্গে তার আমল নামা থেকে তার রেকর্ড গুলো নিশ্চিন্ত করে দেওয়া হয়, কোন এবং কোন সাক্ষী বাকি থাকে না, অঙ্গ প্রত্যঙ্গ যে অঙ্গ প্রত্যঙ্গ তারা ঘুরা করছিল সে অঙ্গ প্রত্যঙ্গে কাল্লাপাকে ঘুরা ফুরায় দেন, যে জমিনে ঘুরা করছিল ওই জমিন কাল্লাপাকে ঘুরার রেকর্ড ফুরায় দেন, যে ফেরেশতারা সাক্ষী ছিল ফেরেশতাদের কাল্লাপাক ঘুরার কথা একদম চমুটো ভুলে আসে। কেউ আমাদের ময়দানে এই মুসলমান যখন আসবে গুণাগার তখন একটা সাক্ষীও বাকি থাকবে না, কোন সাক্ষী নাই, আল্লাপাক তখন তাকে মাফ করে দিল এবং জান্নাত দান করে দিল। শুনতেছেন ভাই? তো এই যে আজকে তওবা করল যুবক,
হযরত ইব্রাহিম আদম মোল্লা আলী খানের মধ্যে লিখছেন ইব্রাহিম আদম রহমতুল্লাহি ওই দিনই মুকাশাবার মাধ্যমে দেখেন অথবা স্বপ্ন যুগে দেখেন। আর আল্লাহ পাকের নবী রাসূলগণ বা বিশিষ্ট আউলিয়াগণ যখন স্বপ্ন দেখেন তো ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক সেটা দেখেন। কথা বুঝেন, হাদিস শরীফ এটা আছে না? তো তিনি স্বপ্ন দেখেন মানে আল্লাহ পাকের তরফ থেকে ফেরেশতার মাধ্যমে তাকে দেখানো হল যে ইব্রাহিম আদম এবং ওই জমানার বড় তমাম আউলিয়াদের না ওই আসমানের উপরে বাইসিকেল দেখা আছে। এক নম্বরে ইব্রাহিম আদমের নাম, তারপরেই আজকের তওবাকারী এই যুবকের নাম, অন্য সকলের ঊর্ধ্বে আগে এই যুবকের নাম ইব্রাহিম আদম রহমতুল্লাহ। তখন মহান রব্বুল আলামিন দিকে মুতাওয়াজ্জে বললেন যে আল্লাহ এ তো মদ্যপ ছিল, আজকে তওবা করল, একদম আজকে তাকে এত উত্তর মরি আল্লাহর স্থান দান করলেন কিভাবে? তখন আল্লাহ পাক ইব্রাহিম আদমকে লক্ষ্য করে বললেন হে ইব্রাহিম অন্ত ফসলতা ফামাহু লিআজলি, তুমি আমার গুনাগার বন্দার মুখটা ধুয়ে দিয়েছিলে পানি আইনা আমি আল্লাহর খাতিরে, ফাসালতু কলবাহু লিআজলিকা, আমি ওর হৃদয়টাকে ধুয়ে একদম পবিত্র বানায় দিছি তোমার খাতিরে, তুমি আমার খাতিরে ওর খেদমত করছো, আমি তোমার খাতিরে ওর অন্তর জীবনটাকে দুই একদম পাকসা বানাই দিচ্ছি। এভাবে তার জন্য এত বড় বর্তমান জানা হয়েছে। এতে প্রমাণিত হয় আল্লাহর বিশিষ্ট বন্ধু আউলিয়া কেরামের সঙ্গে সম্পর্কওয়ালা যারা তারা বড় কিসমতওয়ালা, তাদের জন্য উদ্ভুয়ের রহমতের বড় মাপের রহমতের বড় মাপের ক্ষমার অনেক বড় মর্তবার ফাসলা করেন আল্লাহ তাআলা এই আউলিয়াদের বরকতে। এবং এটা শুধু একটা ঘটনা তো না, হাদিসে কুৎসিতে আল্লাহ পাক বলছেন বুখারি শরীফ মুসলিম শরীফ হাদিস হুমুল কওম লা ইয়াসকাবিহিম জালিসুম হুমুল জুলাসা লা ইয়াসকাবিহিম, আল্লাহ পাকের খাস বান্দারা এমন আল্লাহ পাকের সামনে বর্তমানওয়ালা তাদের সঙ্গে তারা উঠা বসাকারী, তাদের সঙ্গে সম্পর্কওয়ালা। আল্লাহ পাক বলেন যে আমি এদের কাউকে বঞ্চিত করব না, এরা হতভাগা থাকবে না, বঞ্চিত করবেন না, হতভাগা থাকবে না, তাহলে তারা ভাগ্যবান হবে। আর পবিত্র করে আল্লাহ পাক বলছেন ভাগ্যবানদেরকে আল্লাহ পাক বলছেন যে তারা ভাগ্যবান যারা জান্নাতে প্রবেশ করবে। বোঝা গেল আউলিয়াদের সঙ্গে সম্পর্কওয়ালাদেরকে আল্লাহ পাক জান্নাতই দান করবেন। কবি আলম গুলিস্তা আর কবি বীরান হতা হয় جو ہوتا ہے بھگوان سے قابل دیوانہ ہوتا ہے اللہ تعالیٰ آوا کے آپ کے سفر کو توفیق دیں قبول کریں ایمان زندگی بنائے نیک عمل گڑی سنت مطابق جیون گڑی ہاتھی اللہ والے سب اٹھا بسا رکھی سمپرک رکھی آپ سے جھگڑا بیمان بدلے آخرت ہونا فکر کری اللہ ہمارے توفیق دیں اور قبول کریں وآخر دعوانا الحمد للہ رب العالمین صلی اللہ علیہ وسلم কি গলি এটা উর্দু গলি, উর্দু গলির এই ছোট্ট এক মসজিদের ভিতরে আপনারা মুসলমান ভাইয়েরা মহব্বতে এত পরিমাণে মাশাআল্লাহ জমা হয়েছে তিন তোলা না, আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করেন, সকলের উপরে বেশুমার রহমত বর্ষণ করেন, দুর্হান আল্লাহ তাআলা কামিয়াব বানায়। আচ্ছা নৌসদ সাহেবের বাসা অনেক মা বোনেরা ওখানে জমা হয়েছে একত্রিত হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে খুব কবুল করেন, বেশিবার রহমত দান করেন, দুজাহান তাদের কামিয়াব করে দেন, তাদের ঘরে ঘরে আল্লাহ পাক বেশিবার রহমত করবেন, নূর নাজিল করেন। আর এক আয়াত পড়ছিলাম তো, সেটা হল মানামিল সালিহা মিন যাকারিন ও উনসা ওহুয়া মুমিন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন নারী হোক কিংবা পুরুষ ঈমান আর ন্যায় আমল নিয়ে আসবা তো তোমার জীবনকে দুনিয়ার জিন্দগিকে আমি সুখময় করে দিব, আর আখেরাত তো নিশ্চিতই সুখময় শান্তিময় হবেই হবে। তুমি ঈমান এবং ন্যায় আমলের দিকে করে সবচেয়ে বড় কথা গুনাহ থেকে বাঁচি, ঈমান আকীদা সুন্দর রাখি, হ্যাঁ আল্লাহ রসুলের পছন্দ মোতাবেক রাখি, আর গুনার কাছ থেকে বাঁচি, ফরজ ও ওয়াজিব সুন্নত মুআক্কাদার এহতেমাম করি, এটাকে গুরুত্বের সাথে করি যতটুকু পারি, আর বাকি বাকি আল্লাহ পাকের জিকির, কখনো সুবহানাল্লাহ কখনো আলহামদুলিল্লাহ কখনো লা ইলাহা ইল্লাল্লাহ কখনো আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা অভ্যাসে পরিণত করে নিই, হ্যাঁ না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এটা পড়তে থাকে, এছাড়া জান্নাতের ভিতরে বাগ বাগান তৈরি হইতে থাকে। দোয়া করে আপনার সন্তুষ্টি মোতাবেক জিন্দগি আমাদেরকে দান করেন। ঈমানের মহব্বত, কোরআনের মহব্বত, সুন্নতের মহব্বত আমাদের অন্তরে প্রবল থেকে প্রবল বানায় দেন। আল্লাহ আপনার মহব্বত আমাদের অন্তরে দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত আমাদেরকে দান করেন, সুন্নতের মহব্বত আমাদেরকে নসীব ফরমান, সুন্নত মোতাবেক জিন্দগি আমাদেরকে দান করেন। আপনারা অপছন্দের সমস্ত তার রাস্তা থেকে আমাদেরকে হেফাজত করেন, নফস এবং শয়তানের ধোকা থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ আমাদের প্রতি, সমস্ত মুসলমানের প্রতি রহমত নাযিল করেন, আমাদের এবং সকল মুসলমানের ঘরে ঘরে রহমত নাযিল করেন, বরকত নাযিল করেন, নূর নাযিল করেন। মুসলমানদেরকে তাম বিভ্রান্তি থেকে, নাফরমানি থেকে, গুনাহ থেকে, গুমরাহি থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের দেশের উপর কাজ রহমত নাযিল করেন, তাম বিশৃঙ্খল থেকে আমাদের দেশকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের দেশের মধ্যে বেসুমার নূর নাযিল করেন, রহমত নাযিল করেন, বরকত নাযিল করেন, হেদায়েত নাযিল করেন। আল্লাহ যারা যে কোনো ভাবে যে কোনো ভুলের মধ্যে আছে সকলকে ভুল থেকে ফিরবার তৌফিক দান করেন, সহিহ পথে আসবার তৌফিক দান করেন। তাম উলামায়ে কেরাম, মাশায়েখ উম্মত, আউলিয়া কেরাম, বুজুর্গানে দীন, সমস্ত সকল মুসলমানের জিন্দগিতে রহমত বরকত দান করেন। আল্লাহ মেহরবান মালিক আমাদের দেশের জমিনের মধ্যে বেশুমার বরকত দান করেন, আমাদের দেশ অনেক উন্নতি অগ্রগতি সমৃদ্ধি নসিব করেন। আল্লাহ সব ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের দেশের মধ্যে বিপুল পরিমাণে গ্যাস সম্পদ আনেন, আমাদের দেশে আমাদের জমিনের ভিতরে বিপুল পরিমাণে তেল গ্যাস নসিব ফরমান। আল্লাহ আমাদের দেশের মানুষ বিদেশের কাছে হাত পাততে না হয়, কারো কাছে মোটাবে না হয়, আল্লাহ দয়া করে মেহরবানি করেন, রহমতুল্লাহ আমাদের দেশের মধ্যে আল্লাহ বিপুল পরিমাণ অপরূপ গ্যাস ভান্ডার দান করেন, তেলের খনি আপনি নসিব ফরমায় দেন। আল্লাহ আমাদের দেশের মুসলমানদের সকলের ইমানকে, ইসলামকে আরো মজবুত, আরো শক্তিশালী করে দেন। যারা হজ উমরা করছেন তাদের হজ উমরাকে কবুল করেন, যারা করতে এরাদা করছেন তাদের হজ উমরা করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের প্রতি রহমত নাযিল করেন, যেখানে মুসলমান ভাই বোনেরা বিপদে আছে। সকল মুসলমানকে লালিনদের হাত থেকে আপনি উদ্ধার করেন, সকল বিপদ আপদ থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ বিপন্ন মুসলমানদেরকে রক্ষা করে উদ্ধার করেন, মজলুম মুসলমানদেরকে লালিনদের হাত থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ মেহরবান মালিক, সব সকল অসুস্থ মুসলমানকে আপনি সুস্থ করে দেন, সকল পরেশান মুসলমানকে পরেশান থেকে আপনি মুক্তি দান করেন। আল্লাহ সকল দুঃখ দুঃখ দুর্দশাওয়ালা মুসলমানকে দুঃখ দুর্দশা থেকে আপনি নাজাত দান করেন, সুখী জীবন নসিব করেন, শান্তিময় জীবন দান করেন। দুশ্মনদের হাত থেকে মুসলমানদেরকে আপনি উদ্ধার করেন, এই যুদ্ধের হাত থেকে উদ্ধার করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ, আমাদের ঘরের যারা অসুস্থ, সকলকে সে পায় কামিল আজিল দান নসিব করেন। সেহত সালামত হাফিজ কামিলা আজিল দান রাত্তাম মাহফিল নসিব করেন। দুজনের ভাঙাই আমাদেরকে দান করেন, দুজনের সকল ক্ষতি থেকে, লাঞ্ছনা থেকে আমাদেরকে বাঁচান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে পথে ডাকছেন সে পথে সারা দেওয়ার তৌফিক দান করেন, সুন্নতের আলোকে জীবনটাকে আলোকিত করার তৌফিক আমাদেরকে দান করেন। اے اللہ اے مہربان والے کے مجھ اس کے معافی کو قبول کرے, اے مسجد کے قبول کرے, ذرا اے مسجد پرتشت ہے سہجوگتا کرے, پریچالنا کرے جارا ایکانے مسلم پرتیبیشی سکل کے قبول کرے, سکل کے سکل جیون کے دنیا کے دھنیہ کرے, آخرت کے دھنیہ کرے, دنیا کے سکھی کرے, آخرت کے سکھی کرے, اے اللہ اے مسجد کے قیامت پرجنت جن دینے مرکز ہدایت مرکز سنت مرکز اور یہ تمہارے پینے حق مرکز سے اپنے قبول کرے, اللہ کے سکل بھائی کا کشت شکار کرے, دین منصار سے سکل کے قبول کرے, سکل مشکل آسان کرے, سکل کے شوق کے سارے دین سکل شوق میں ایک ادیش برا بڑا دیں, سکل کے دین دان نے کر اللہ والا بڑھایا دیں, سکل سنتان کے دین دان نے کر اللہ والا بڑھایا دیں, ہمارے خاندان مدد اپنا ماننے والا آپ کا محبت کرنے والا رسول اللہ صلی اللہ علیہ وسلم کو محبت کرنے والا پیدا فرما, قیامت کو جنتا اپنے پیدا فرما, ایک آپ کو دشمن نہ ہمارے خاندان پیدا ہے, آپ کو نا فرمان نہ ہمارے خاندان پیدا ہے, اللہ مہربانی کرے مہربانی کرے ہمارے سب بھول سب چوری سب ان سب نہ لائے گی, یہ دنیا اپنے معاف کر دے, یہ تو ہمارے رحمت والا ایسی مہین رحمت والا ایسی مہین گرم کے معاف کر دے, انتر کے پاس مصرف بنا دے, مذکر مصرف مجرد کر دے, ہمارے سکل نیک اتش اپنی پورا کریں, ہمارے دینی پرتشٹان گلو کا اپنی پورا قبول کریں, ہمارے ضرورت سموہ کے پورا کر دیں, آپ کا بھون دھوان رکھے گے, আমাদের সকলের সকল দিন প্রতিষ্ঠানগুলোর সকল জরুরত আসমানি পান্ডার থেকে পুরা করে দেয়, তমাম দোয়াতে রহমতুল আলমী সৈয়দুল মুরসালীন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিলাকে কবুল করে, ربنا تقبل منا ربنا ربنا Thank you.